exclusively on FusionBD.com.
Guasha.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, কুয়াশা এক্স ফাইল। আজকে নতুন ভাবে কুয়াশাকে শুনবেন আপনারা। আসলে ভয় জিনিসটা কি, আসলে কুয়াশা কি, কুয়াশার আড়ালে কি থাকে? কুয়াশা হচ্ছে অস্বচ্ছ একটা জিনিস যার আড়ালে থাকে কোনো কিছু আমরা দেখতে পাই না, বা কুয়াশা ভেদ করে যখন আমরা সেটাকে দেখতে পাই তখন যাই দেখি আমরা অনেক সময় সেটাকে আমরা বলতে পারি ভয়। ভয় আসলে একটা অনুভূতি, এমন এক অনুভূতি যে অনুভূতি দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার মধ্যে বসবাস করতে পারে। কুয়াশার মূল গল্প যেটা নাটক হিসেবে আপনাদের শুনিয়ে থাকি সেটাও কিন্তু আমাদের ভীষণ ভয় দেখায়। আসলে মানুষ কাকে ভয় পায়? ভূতকে, অলৌকিক কোনো ঘটনাকে? ভূতের ভয় ছাড়া আমাদের জীবনে এমন অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেগুলো নৃশংসতা শরীরের রক্ত হিম করে দেয়, ভয় পেতে বাধ্য করে আমাদেরকে। চেষ্টা করে যে ঘটনাগুলোকে আমরা ভুলতে পারি না, তাই আজকে কুয়াশা এক্স ফাইলসে তুলে ধরা হবে এমনই বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক সত্য ঘটনা। আসুন তাহলে আজকে কুয়াশার এক্স ফাইলসে সে সত্য ঘটনা শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আমরা গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। আপনার সঙ্গে আছি আমি আরজে শারমিন, আর আপনি শুনছেন কুয়াশা এক্স ফাইলস।
কুয়াশা
X-Files. আর সব রাতের মতন সে রাতেও কাজ শেষে বাড়ি ফিরছিল মেয়েটি। বেশ কিছুদিন ধরেই ভালোবাসার মানুষটির সাথে বাঁধা স্বপ্নের ঘর ছেড়ে বাবা মায়ের সাথে এক বুক অভিমান নিয়ে চলে এসেছিল সে। মান অভিমানের পালা তখন প্রায় শেষের পথে। সব ঠিকঠাক থাকলে কয়েকদিনের ভেতরেই আবার একসাথে থাকার স্বপ্ন দেখছিল দুজন মিলে। চোখ ভরা সেই স্বপ্ন নিয়েই ঘরে ফিরছিল নার্স অ্যানিটা কবে। কিন্তু সেই হিসেবে গোলমাল করে দিল রাতের কালো অন্ধকার থেকে উঠে আসা পাঁচ আগন্তুক। সেই রাতে আর বাড়ি ফেরা হয়নি কবির, কেবল সেই রাতে কেন আর কোনো রাতে বাড়ি ফেরেনি 26 বছর বয়সী অ্যানিটা লরেন কবি। কি হয়েছিল সেই রাতে? পরের বছরগুলোতে অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষের গলায় বেজে উঠেছিল অ্যানিটা কবির প্রতি ন্যায় বিচারের দাবি। কি এমন হয়েছিল সেদিন যে পুরো আগা গোড়া কেঁপে গিয়েছিল একটা গোটা দেশ? হাসি খুশি 26 বছর বয়সী অ্যানিটার জন্ম হয়েছিল নর্থ সাউথ ওয়েলসে 1959 সালের 2 নভেম্বর। দেখতে প্রচন্ড সুন্দরী কিশোরী অ্যানিটার শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। বিউটি কনটেস্টে অংশ নিয়েছিল সে। বাবা রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সে কর্মরত গ্রাফিক আর্টিস্ট গ্যারি বার্নার্ড লিঞ্চ আর মা নার্স গ্রেসি পেগি লিঞ্চের বড্ড আদরের মেয়ে ছিল অ্যানিটা। মা আর মায়ের প্রতি ভালোবাসা থেকে মডেলিং এর জগৎ ছেড়ে নার্স হওয়ার পথে এগোয় অ্যানিটা, আর সে সময় তার দেখা হয়ে যায় ভালোবাসার মানুষ জন কোবের সাথে। নার্সিং ডিগ্রি নেওয়ার কিছুদিন বাদেই 1982 সালের 27 মার্চ একে অন্যের সাথে জীবন জুড়ে নেয় এই দুই প্রেমিক প্রেমিকা। কিন্তু কিছুদিন বাদেই সমস্যা শুরু হয়। কথা কাটাকাটি আর মান অভিমানের জের ধরে অ্যানিটা একটা সময় বাবা মায়ের বাসা ব্ল্যাকটাউনে চলে আসে। প্রতিদিন কর্মস্থল থেকে বাসায় ফিরতে ট্রেনে চাপতে হতো অ্যানিটাকে। স্টেশনে বাবা দাঁড়িয়ে থাকতেন মেয়ের অপেক্ষায়। তারপর বাবা মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে পাড়ি দিত বাকিটা রাস্তা। কিন্তু 1986 সালের 10 জুন রাতটা আর 10টা রাতের চাইতে একটু আলাদা ছিল। সেদিন সিডনি থেকে বিকেল 3টার দিকে নিজের কাজ শেষ করে কাছের রেড ফার্নে ডিনার করতে যায় অ্যানিটা। সেখান থেকে ট্রেন স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ে। প্রতিদিন ব্ল্যাকটাউনে পৌঁছানোর পর বাবাকে ফোন দিত অ্যানিটা, কিন্তু সেই রাতে ট্রেন থেকে নেমে চোখে পড়ে অ্যানিটার নিজের ফোনের দিকে। একদম চার্জ ছিল না ফোনে, বন্ধ হয়ে গিয়েছিল সেটা। অনেকক্ষণ অপেক্ষার পরেও চারপাশে কোনো ট্যাক্সি খুঁজে পায়নি অ্যানিটা। ফোন না করে তাই একা একাই সেদিন পায়ে হেঁটে বাড়ি ফেরার কথা ভাবে অ্যানিটা। অনেকদিন একা একা ওই রাস্তা দিয়ে হাঁটা হয়নি তার। চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখছিল অ্যানিটা। তবে পেছনের দিকে একবারও দেখার কথা মনে হয়নি তার। না হলে হয়তো সে দেখতে পেত সে একা নয়, স্টেশন থেকে তার পিছু পিছু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে আরো পাঁচজন মানুষ। অ্যানিটার পিছু নিয়েছে তারা। ব্ল্যাকটাউনের নিউটন মোড়, সময় রাত ১০টা। হঠাৎ একটা এইচটি হোল্ডেন কিংসউড গাড়ি এসে ঘ্যাচ করে থেমে গেল অ্যানিটার পাশে। গাড়ির দরজা আচমকা খুলে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো কয়েকটা লোভী, শক্তিশালী আর পুরুষালী হাত। হ্যাচকা টানে অ্যানিটাকে গাড়ির ভেতর টেনে নিল হাতগুলো। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণের শিকার হলো অ্যানিটা। স্বাভাবিক বাঁচার প্রবণতা থেকেই জোরে জোরে চেঁচিয়ে উঠল অ্যানিটা। লাথি মেরে নিজের গা থেকে ঝেড়ে ফেলতে চাইল হঠাৎ এসে পড়া থাবাগুলোকে, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। আশেপাশে তখন মানুষ ছিল না খুব বেশি। অ্যানিটার ভয়ার্ত চিৎকার কেউ শুনতে পেল না। রাস্তার বিপরীত পাশে দূরের এক ঘর থেকে এক ১৩ বছর বয়সী বাচ্চা আর ছোট বোন কিছু একটার আওয়াজ পেয়ে বাইরে ছুটে এসেছিল দেখতে। তাদের চোখেই প্রথম ধরা পড়ে অ্যানিটা। গাড়ির বাইরে বেরোবার জন্য তখন ছটফট করছিল মেয়েটা। অ্যানিটাকে সাহায্য করার জন্য কোনো কিছু না ভেবেই ছুটে গিয়েছিল বাচ্চা ছেলেটি, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। গাড়ি অব্দি পৌঁছবার আগেই অ্যানিটাকে নিয়ে রওনা দিয়ে দেয় মানুষ নামের পাঁচ পশু। কি করবে বুঝতে না পেরে পুলিশকে ফোন করেছিল তা। আগাগোড়া জানায় সে যা যা দেখেছে। ছেলেটার বড় ভাই বাড়ি ফিরে আসলে তাকে সবকিছুই সে জানায়। পুলিশের ভরসে বসে না থেকে বিপদে পড়া মেয়েটাকে বাঁচাতে সেই রাতেই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। পুরোটা সময় রাস্তার এপাশ ওপাশ দেখতে থাকে সে, খুঁজতে থাকে মেয়েটা আর সেই গাড়িটাকে। একটা সময় সে পৌঁছে যায় রিং রোডে, যাকে এখন সবাই পিটার ব্রোক ড্রাইভ নামেই বেশি চেনে। সেখানে খালি মাঠের ধারে খালি এইচটি হোল্ডেন দেখতে পায় সে। স্পটলাইট দিয়ে বেশ খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুই খুঁজে পায় না সেখানে বাচ্চা ছেলেটির বড় ভাই। শেষমেশ এটা সেই গাড়ি না ভেবে আরো সামনে এগিয়ে যায় সে। বাঁচার শেষ আশাটাও হারিয়ে ফেলে অ্যানিটা কবেই। ছেলেটার ভুল হয়েছিল, ওই গাড়িটাই ছিল কিডন্যাপারদের গাড়ি। স্পটলাইটের হাত থেকে বাঁচতে পাশের বড় বড় ঘাসের পেছনে লুকিয়েছিল তারা। সেখান থেকেই অপেক্ষা করছিল অযাচিত এই আগন্তুক কখন চলে যাবে সেই সময়টির। আর এই পুরো সময় অ্যানিটা ছিল তাদের সাথে বন্দী অবস্থায়। বাচ্চা ছেলেটির বড় ভাই চলে যাওয়ার পরপরই অ্যানিটার উপর আবার নেমে আসে ভীষণ নির্যাতন। সেখানে অ্যানিটাকে বলা হয় স্ট্রিপ ডান্স করতে। বাঁচার কোনো আশা দেখতে না পেয়েও শেষ চেষ্টা করে অ্যানিটা। পাঁচ পশুর ভেতরে মানবিকতা জাগাতে অনুরোধ করে বারবার, চলে যেতে চায়। সে সময় অসুস্থ ছিল অ্যানিটা, নিজের অসুস্থতার কথা বলে মুক্তি ভিক্ষা চায় অ্যানিটা। কিন্তু সেসব কথা এতটুকু নাড়া দিতে পারেনি পাঁচজনের একজনকেও। তবে নিজের কথায় অটল থাকে অ্যানিটা, নিজের কাপড় খুলতে বা নাচতে রাজি হয়নি সে। অ্যানিটার এমন উদ্ধত দেখে রাগ সামলাতে পারেনি পশুগুলো। প্রচণ্ড আঘাতে মেয়েটার দুই চোয়ালের হাড় আর নাক ফাটিয়ে দেয় তারা। শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। অর্ধমৃত অ্যানিটাকে গাড়ির ভেতর ফেলে তার পাশ থেকে টাকা নিয়ে গাড়ির তেল ভরতে যায় পাঁচজন। সেখান থেকে অ্যানিটাকে নিয়ে রিং রোডের একটি খালি জায়গায় চলে আসে তারা। জায়গা এবং সময় সবটা ছিল আগে ঠিক করা, তাই কোনো সমস্যায় পোহাতে হয়নি তাদেরকে। নির্ধারিত জায়গায় পৌঁছে হামলে পড়ে পাঁচ পশু অ্যানিটার উপরে। বারবার ধর্ষণের শিকার হয় অ্যানিটা, সেই সাথে চলতে থাকে অমানসিক মার। একটা সময় কাঁটাতার তুলে নেয় আক্রমণকারীরা, সেটা দিয়ে অ্যানিটার গলা পেঁচিয়ে টানতে টানতে খোলা জায়গায় নিয়ে যায় সেই পশুগুলো। সেখানে আবার চালায় ধর্ষণ, শারীরিক অত্যাচার আর মার। প্রশ্ন হচ্ছে কারা ছিল এই পাঁচজন, অ্যানিটাই কেন, অ্যানিটাকে শেষ পর্যন্ত কেন মেরে ফেলেছিল অমানুষগুলো।
এতক্ষণ যদি শুনলেন কুয়াশা এক্স ফাইলস, আসলে ভীষণ হৃদয় বিদারক, ভীষণ নৃশংস ঘটনা শুনলাম আমরা অ্যানিতা লরেঙ্কোভিকে নিয়ে। এক প্রাণ চঞ্চল তরুণী যার জীবনাবসান হয় খুব নৃশংস ভাবে। যাই হোক, আমি জানি এই নৃশংসতা, এই কষ্ট, এই বেদনা কাটিয়ে উঠতে বেশ কিছু সময় লাগবে, কিন্তু আজকে আরো একটা গল্প রয়ে গেছে যে গল্প আপনাদেরকে অন্য এক জগতে নিয়ে যাবে। আজকের গল্প যিনি লিখেছেন অত্যন্ত জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার আমাদের মাকসুদুর রহমান মেঘনা, তার গল্প আমরা এখন শুনবো। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছি শারমিন। গল্পের প্রথম পর্ব শেষ করে আবারও ফিরছি।
অ্যানিতাকে আক্রমণ করা পাঁচজনের সবাই ছিল পুলিশের খাতায় নাম লেখানো চোর ও সন্ত্রাসী। এই পাঁচজনের নাম ছিল যথাক্রমে জন রেমন ট্রাভেস, মাইকেল মার্ডক, মাইকেল গ্যারি ও লেস মার্ফি। অ্যানিটাকে হত্যার অভিযোগে এই পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে এই ঘটনার আগেও প্রায় 50টির মতন অভিযোগ ছিল এই পাঁচজনের নামে। অভিযোগগুলোর ভেতরে ছিল ডাকাতি, মানহানি, অপহরণ, গাড়ি চুরি থেকে শুরু করে চুরি করা, ঘরে অনুপ্রবেশ, ধর্ষণ আর জেল পালানোর মতো ব্যাপারগুলো। তবে এই পাঁচজনের ভেতরে হিংস্রতার দিক দিয়ে এগিয়েছিল জন ট্রাভেস। জন রেমন ট্রাভেসের জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্ল্যাক টাউনে। সেখানে প্রচণ্ড অভাবের ভেতর বড় হয় সে। 14 বছর বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে জন ট্রাভেস। 10ম বছরে সহপাঠীদের বিরক্ত করার অভিযোগে হাই স্কুল থেকে বের করে দেওয়া হয় তাকে। তবে কেবল পড়াশোনাই নয়, এর পাশাপাশি অনেক কাজ করত সে। তবে তার বেশিরভাগটাই ছিল অবৈধ আর ভিক্ষার কাজ। কাজ করতে পছন্দ করত না ট্রাভেস। একটা সময় তাই তাকে কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয় ট্রাভেসের মা। 1981 সালে ট্রাভেসের বাবা পরিবার ছেড়ে চলে যান, ফলে পরিবার চালানোর পুরো ভার চলে আসে কিশোর ট্রাভেসের কাঁধে। খাবার চুরি করতে গিয়ে মুরগি হাঁস চুরি সহ সন্ত্রাসী কার্যক্রমে আরো জড়িয়ে পড়ে সে। এর ভেতরেই বেশ অসুস্থ হয়ে পড়েন ট্রাভেসের মা। একটু একটু করে বেশ খারাপের দিকে এগিয়ে যায় তার শরীর, ফলে একটা সময় ট্রাভেস আর তার ভাই বোনদের পালক পরিবারে পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হলো ট্রাভেসের মা, আর সেখানেই পরবর্তীতে 1989 সালে মারা যান তিনি। ট্রাভেসের বাবা মা বিবাহিত ছিলেন না। তাদের 8 সন্তানের ভেতরে ট্রাভেস ছিল সবচেয়ে বড়, ফলে একটা সময় বেশ ভালোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে ট্রাভেস। কাছের মানুষগুলোর কাছে ট্রাভেস ছিল মানসিকভাবে একজন অসুস্থ ব্যক্তি। সে সবসময় একটা ছুরি নিজের সাথে রাখত আর মাঝে মাঝে বারবিকিউ পার্টি দিয়ে খাওয়াতে ভালোবাসত। অবশ্য সাধারণ পার্টিগুলোর চাইতে একটু ভিন্ন এই পার্টিতে বারবিকিউ হতে যাওয়া ভেড়ার গলা নিজ হাতে কাটত ট্রাভেস। এতে পাশবিক আনন্দ পেত সে। তবে তার পাশবিকতা এতে শেষ হয়নি, এর পরেও তার রেশ গড়িয়েছে অনেক দূর, যা শেষ হয় অ্যানিটা হত্যার মাধ্যমে। 5 জনের এই দলকে সেদিন নেতৃত্ব দিচ্ছিল ট্রাভেস। জন ট্রাভেসের পরেই যার নাম সবচাইতে উল্লেখযোগ্য এই 5 জনের ভিতর, সে হচ্ছে মাইকেল মার্ডক। ছোটবেলা থেকেই ট্রাভেসের বন্ধু আর সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর সহযোগী ছিল মার্ডক। নিজের জীবনের অনেকটা সময় মার্ডককেও কাটাতে হয়েছে কিশোর সংশোধনাগারের 4 দেয়ালের ভিতর। সেখানে বেশ কয়েকবার অন্যদের কাছ থেকে যৌন নির্যাতনের শিকার হয় মার্ডক। জেলে থাকার সময় নিজের উপরে হওয়া এইসব নির্যাতন নিয়ে এক পরিচিত রাজনীতিবিদকেও চিঠি লিখে মার্ডক। বাকি 3 জন ট্রাভেস আর মার্ডকের পরে এলেও তাদের জন্ম হয়েছিল একই ঘরে। 9 সন্তানের ভেতর একেবারে আলাদা হয়ে বেরিয়ে আসে পরিবার থেকে মার্ফি ভাইয়েরা। মাইকেল, গ্যারি আর লেস মার্ফি নামে 3 মার্ফি ভাইয়ের ভেতরে সময় ছিল প্রচণ্ড রক্তচাপা। অ্যানিটাকে হত্যা করার সময় মাইকেল মার্ফির বয়স ছিল 33। মার্ফিদের মধ্যে বয়সে সবচেয়ে বড় মাইকেলকে 12 বছর বয়সেই দাদির বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 28 বছর বয়স্ক গ্যারি মার্ফি কানে একটু কম শুনত। কানে কম শোনার কারণেই শেষ পর্যন্ত আর পড়াশোনা করা হয়নি গ্যারির। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হওয়ার আগে কাজ করেই নিজের রুটি রুজি জোগাড় করত সে। গাড়ির প্রতি আলাদা একরকমের ভালোবাসা কাজ করত তার, আর এই জের ধরেই প্রচুর গাড়ি চুরির অভিযোগ আসে গ্যারি মার্ফির উপর। বাকি রইল মার্ফি ভাইয়ের শেষ জন লুইস মার্ফি। মাফি ভাইদের সবাই কম বেশি রকচটা হলেও লেসের রাগের মাত্রাটা ছিল অন্য সবার চাইতে অনেক বেশি। অ্যানিকে কবিকে হত্যা করার আগেও বেশ কয়েকবার চুরির জন্য অভিযুক্ত হয় লেস, ফলে জেলেও যেতে হয় কয়েকবার। হত্যার সময় তার বয়স ছিল মাত্র 22 বছর। হত্যার পূর্বেই পুলিশের খাতায় নাম লেখানো এই 5 জন একসাথে যখন অ্যানিকাকে আক্রমণ করে, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল কেবল বিনোদন। তবে জন ট্র্যাভেসের বিনোদন অ্যানিটাকে কেবল শারীরিক বা মানসিক নির্যাতন করার ভেতরেই সীমাবদ্ধ ছিল না। সমস্ত রকম নির্যাতন করা যখন শেষ, তখন ট্র্যাভেসের মনে পড়ে যায় সাবধানতার কথা। বাকিদের সে জানায় অ্যানিটা তাদের দেখে ফেলেছে আর তাদের 5 জনের নামগুলোও সে জানে। তাই ওকে ছেড়ে দিলে পুলিশ তাদেরকে ধরবে, আর তাই কোনো রকম ঝুঁকি যাতে না থেকে যায় সেটা নিশ্চিত করতেই অ্যানিটাকে মেরে ফেলার প্রস্তাব করে সে। প্রথমে বাকিরা রাজি না থাকলেও পরবর্তীতে তারাও রাজি হয়ে যায়। মৃতপ্রায় অ্যানিটার নিভু নিভু জীবন প্রদীপের বাকিটুকু নিভে যায় ট্র্যাভার্সের ছুরির ধারালো পেটে। গভীরভাবে অ্যানিটার গলা কেটে ফেলে ট্র্যাভার্স। শরীর থেকে মাথাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় অ্যানিটার। পরবর্তীতে চিকিৎসকেরা জানান এমনভাবে অ্যানিটার গলাটা কেটে ফেলা হয়েছিল যে তাতে করে এরপর 2 মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভবপর ছিল না মেয়েটির পক্ষে। একসময় তাই শেষ হয়ে আসে অ্যানিটার প্রাণ শক্তি একটু একটু করে, আর একটু একটু করে রাতের অন্ধকার চলে গিয়ে জায়গা করে নেয় দিনের আলো। পুলিশ তখনও কোনো খোঁজ খবরই নিতে পারেনি অ্যানিটার। অ্যানিটার পরিবার থেকে প্রথমে ততটা খোঁজাখুঁজি শুরু হয়নি। মা বাবা ভেবেছিলেন মেয়ে হয়তো তার বান্ধবীর বাড়িতেই থাকছে আজ রাতে, খোঁজ নেওয়ার দরকার ভাবেননি তারা। কিন্তু সমস্যা হলো তখন যখন পরের দিনেও অফিসে গেল না অ্যানিটা কবি। চিন্তা শুরু হলো বাবা মায়ের ভেতর। 3 তারিখে মিসিং রিপোর্ট ফাইল করেন তারা। ফেব্রুয়ারির 4 তারিখে অবশেষে খালি জমির ভেতরে এক কৃষক অ্যানিটার নগ্ন দেহকে খুঁজে পান। নিজের গরুগুলোকে সেখানে রাখত কৃষক। গরু রাখার জায়গায় লাশ দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে জানায় সে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি। লাশের অবস্থা দেখে মানুষ শনাক্ত করার মতো অবস্থা ছিল না। শেষমেশ পুলিশকে সাহায্য করে অ্যানিটার আঙুলের বিয়ের আংটিটা। তখনও সেটাকে আঁকড়ে রেখেছিল সে। মেডিকেল পরীক্ষায় জানা যায় অ্যানিটার শরীরের প্রায় সব অংশেই আঘাত করেছিল পশুগুলো। মাথা, বুক, মুখ, কাঁধ, থাই আর পাগুলো আঘাত করে থেতলে দেওয়া হয়েছিল। শরীরের পুরো অংশেই প্রচণ্ড আঘাত করা হয় অ্যানিটাকে। সেই সাথে ডান চোখে আঘাত করে বাজে অবস্থায় নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, থেতলানো অংশগুলো ছাড়াও অ্যানিটার শরীরে ছিল কাটার আঘাত। কাটা তার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার পশ্চাদ্দেশ, থাই আর পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আক্রমণকারীরা। সেই সাথে গলায় একের পর এক আঘাত করে সেটা কেটে ফেলা হয়, ফলে অ্যানিটার শ্বাসনালী, কান গভীরভাবে কেটে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় ধর থেকে মাথা। হাতের আঙুলেও ক্ষতের চিহ্ন পাওয়া যায় অ্যানিটার। ধারণা করা হয় ছুরির আঘাত থেকে নিজেকে বাঁচাতে হাত উঠিয়েছিল সে, আর তখনই ছুরির আঘাতে কেটে যায় তার হাত। হাতের 3টি আঙুল কাটা পড়েছিল অ্যানিটার শরীর থেকে। চোখ খোলা ছিল লাশের। মৃত্যুর সময় আর তারপর লাশকে পাওয়া যায় চোখ খোলা অবস্থায়, চোখ ভরা অবিশ্বাস আর আতঙ্ক। এমনটা বুঝি কেবল নিজের মৃত্যুকে চোখের সামনে দেখলেই সম্ভব। এই ঘটনার পর রেডিওতে অটোপসি রিপোর্ট প্রকাশ করা হয়, যেটার সাথে খানিকটা দূরত্ব বজায় রেখে মত প্রকাশ করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে অ্যানিটার পেট বা যৌনাঙ্গে ছুরির আঘাত পাওয়া যায়নি, কাঁধ আর মাথাও পুরোপুরি আলাদা পাওয়া যায়নি লাশের। তবে যেটাই হয়ে থাকুক, শেষ পর্যন্ত আর নিজের জীবনকে আগলে রাখতে পারেনি অ্যানিটা অনেক চেষ্টার পরেও। মানুষের এমন হিংস্রতার পরিচয় পাওয়ার পর হয়তো বাঁচার ইচ্ছেটাও এমনিতেই চলে গিয়েছিল তার। তবে থেমে থাকেনি মানুষ। অ্যানিটাকে ন্যায় বিচার পাইয়ে দিতে লাখো কণ্ঠ এক হয়ে কথা বলে সেই সময়, যা শুরু হয় তখনকার জনপ্রিয় রেডিও প্রোগ্রাম জন লসের সকালের প্রোগ্রামের মাধ্যমে। বিচারের শুরুতেই সবার সন্দেহ প্রথমে গিয়ে পড়ে অ্যানিটার স্বামী জনের উপর। তাদের সম্পর্ক তখন ঠিক ভালো চলছিল না, এটাই সবাই জানত। হয়তো সেখান থেকেই এত সব কিছু ঘটেছে এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু খুব দ্রুত সেই ধারণা ভেঙে যায়। সবাই বুঝতে পারে জন না, অন্য কেউ হত্যা করেছে অ্যানিটার। 1986 সালের 6 ফেব্রুয়ারি নর্থ সাউথ ওয়েস্ট সরকার অ্যানিটা কবে হত্যাকারীদের ধরিয়ে দিতে পারে এমন কোনো তথ্য সরবরাহকারীর জন্য $50,000 ঘোষণা করে। আর ঠিক এই সময়ে রেডিওতে নিজের শোতে অ্যানিটার অটোপসি রিপোর্ট পুরোপুরি পড়ে শোনান জন লস। 2016 সালে সেভেন নিউজে এক ইন্টারভিউতে জন জানান সে সময় তিনি এই কাজটি করেছিলেন কারণ তার মনে হয়েছিল যেটা হয়েছে সেটা সবাইকে জানানো দরকার, সত্যিটা সবার জানা উচিত। আর তার মতে তখন জনগণের ভেতর প্রচুর অসন্তোষ কাজ করছিল তৎকালীন ঘটতে থাকা হত্যা নিয়ে, আর সেগুলো সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছিল না। অ্যানিটার মৃত্যু নিয়ে পুরোপুরি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সবাই। যদিও বলা হয় রেডিওতে বলা সেই বর্ণনাগুলোর ভেতরে খানিকটা ভুল তথ্য ছিল, তবে সেটাকে ছাড়িয়ে সত্যির পরিমাণ এতটুকু কম ছিল না। আর ওই পাঁচজনের দলটি যে অ্যানিটাকে খুন করেছিল সেটা নিয়েও কোনো সন্দেহ ছিল না। তবে তখন পর্যন্ত পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল ট্রেভার্সের দল। অপরাধীদের ধরতে কোনো রকম চেষ্টার ত্রুটি রাখেনি পুলিশ। ফেব্রুয়ারির 9 তারিখে পুলিশ আবার জোরে সোরে পুরো ঘটনা তদন্ত করতে লেগে পড়ে। সেই দিন ঠিক কি ঘটেছিল সেটা দেখার জন্য কনস্টেবল ডেভি ওয়ালেস ঠিক তাই করেন যেটা কিনা এর আগে মৃত্যুর রাতে করেছিল অ্যানিটা কবে। এইরকম পোশাক পরে রাত 9:12 ব্ল্যাক টাউনের একই রাস্তা ধরে হেঁটে যান তিনি। চারপাশের মানুষকে জিজ্ঞেস করেন তারা অ্যানিটা কবের মতো দেখতে কাউকে চেনে কিনা, কখনো দেখেছে কিনা। এর ভেতরেই চুরি হওয়া গাড়ির সূত্র ধরে ট্রাভিসকে খুঁজে পায় পুলিশ। শুরু হয় জন ট্রাভিসকে খুঁজে ফেরার পালা। এরপর একে একে পুলিশ খুঁজে পায় ট্রাভিস, মার্ডক, লেস, গ্যারি আর মাইকেল পাঁচজনকেই। এমনিতেই তাদের সম্পর্কে খুব একটা ভালো ধারণা কারোরই ছিল না। অন্যদিকে ট্রাভিসের সবসময় একটা ছুরি বয়ে বেড়াবার ব্যাপারটা তো ছিলই। 21 ফেব্রুয়ারি ট্রাভিসের চাচার বাসা থেকে ট্রাভিস আর মার্ডককে আটক করে পুলিশ। মার্ডক আর মার্ফিকে সাধারণ গাড়ি চুরির মামলায় জেলে নেয় আর খুব দ্রুত জামিনও পেয়ে যায় তারা। তবে গাড়ি চুরির কথা স্বীকার করায় এবং খুনের ব্যাপারে বেশ অগোছালো কিছু কথা বলায় আটক হয়ে যায় ট্রাভিস। পুলিশ কাস্টডিতেই তার সময় কাটতে থাকে। হয়তো এভাবেই প্রমাণের অপেক্ষায় একটা সময় ছাড়া পেয়ে যেত ট্রাভিস, কিন্তু কাস্টডিতে থাকার সময় হঠাৎ করেই তার সিগারেটের প্রচণ্ড নেশা চাপে, আর সিগারেট কিনে দেওয়ার জন্য পুলিশের অনুমতি নিয়ে নিজের খালাকে ফোন করে আসতে বলে সে। পুলিশ এই সুযোগটাই নেয়। এই সময় পুলিশ ট্রাভিসের খালাকে বাধ্য করে লুকানো মাইক্রোফোন নিয়ে ট্রাভিসের সাথে দেখা করতে যাওয়ার জন্য। ফলে খালার সাথে কথা বলার সময় অ্যানিটাকে খুনের কথা স্বীকার করে ফেলে ট্রাভিস, আর সেটা রেকর্ড হয়ে যায়। শুধু ট্রাভিসই নয়, মার্ডককেও সব কথা স্বীকার করায় ট্রাভিসের খালা। মার্ডকের বাড়ি গিয়ে গল্পের ছলে সব কিছু জানিয়ে দেয় পুলিশকে। দুই অপরাধীর সব কথা রেকর্ড করে নেয় পুলিশ। ট্রাভিসের সেই খালাকে সবসময় পুলিশ মিস্টার এক্স নামে অভিহিত করলেও তার সহযোগিতাতেই বিচারের কাঠ গড়াতে আনা সম্ভব হয় শেষ অবধি এই পাঁচখনিকে। মোটামুটি খুনের মাত্র 22 দিনের মাথায় খুনিদের সবাইকে কাস্টডিতে নিতে সক্ষম হয় পুলিশ। অপরাধী তো ধরা হলো, এবার পালা বিচারের। বিচার শুরু হয় সিডনিতে 1987 সালের 16 মার্চ। তবে বিচার শুরুর আগে ট্রাভিসকে দোষী বলে মানতে শুরু করে সবাই। সিডনির খবরের কাগজ দি সানের প্রথম পৃষ্ঠায় ট্রাভিসের বিশাল এক ছবির সাথে হেডলাইনে বড় বড় অক্ষরে জানানো হয় অ্যানিটা মার্ডার ম্যান গিলটি। কাগজে আরো জানানো হয় ট্রাভিসের পুরনো সব কীর্তিকলাপ আর মার্ফির চুরির কারণে 25 বছর জেলে কাটানোর সময় তার পালিয়ে আসার ঘটনাটা। এত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে দেওয়ার জন্য 2 জন জুরিকে বাতিল করা হয়। পুরো বিচারের প্রক্রিয়া সমাপ্ত হতে সময় নেয় 54 দিন। এই 54 দিনে প্রতিপক্ষের উকিলের মূল লক্ষ্য ছিল 5 জন খুনি কতটা কম অপরাধ করেছে সেটাকে তুলে ধরা। তবে কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। 1987 সালের 10 জুন 5 জন অপরাধীকেই খুনের দায়ে দোষী বলে ঘোষণা করা হয়। 1987 সালের 16 জুন নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্টে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যাতে করে এই শাস্তি কোনোভাবেই কমানো না যায় সেই ব্যবস্থাও করা হয়। তবে কোনো কিছুতেই মেয়েকে হারানোর কষ্টটা ভুলতে পারেনি অ্যানিটা কবের বাবা মা। নিজেদের মতো আরো যত মা বাবা আছেন তাদেরকে সাহায্য করার জন্য হোমোসাইড ভিকটিম সাপোর্ট গ্রুপ তৈরি করেন তারা। শুধু তাই নয়, এমন অপরাধে যে আরো বড় রকমের সাজা হওয়া উচিত সেটা নিয়েও কাজ করেন তারা। 2008 সালের 14 সেপ্টেম্বর মাত্র 90 বছর বয়সে আলঝেইমারে ভুগে মারা যান অ্যানিটার বাবা গ্যারি লিঞ্চ। 2013 সালে 88 বছর বয়সে ক্যান্সারে ভুগে মারা যান মার্গ্রেট। তবে তাদের মৃত্যুর পরেও এই পৃথিবীকে কাঁদিয়ে যাওয়া ঘটনাটা ভুলে যায়নি মানুষ। একের পর এক ক্রাইম টিভি সিরিজ তৈরি হয়েছে এই মার্ডারের কাহিনী নিয়ে। সেই সাথে ক্রাইম ইনভেস্টিগেশন অস্ট্রেলিয়ার 2006 সালের সেপ্টেম্বরের একটি এপিসোড, 2008 সালে ক্রাইম স্টোরিজের একটি এপিসোড এবং 2010 সালের জুনে সম্প্রচারিত অস্ট্রেলিয়ান ফ্যামিলিজ অফ ক্রাইমের একটি এপিসোডে কাজ করা হয় অ্যানিটাকে নিয়ে। সেই সাথে অ্যানিটা কোরের ঘটনাটিকে নিয়ে লেখা বইগুলো তো আছেই। পরিচালক রুয়ান উডের চলচ্চিত্র দি বয়েসের পেছনে উৎসাহ হয়ে কাজ করেছিল অ্যানিটা কোরের খুনের ঘটনাটি। 2016 সালে অ্যানিটার খুনের 30 বছর পর পুলিশ অবশেষে খুনি জন ট্রাভেস আর মার্ডকের স্বীকারোক্তিমূলক রেকর্ড প্রকাশ করে। সেই সাথে অ্যানিটার স্বামী জন কোবেও কথা বলেন নিজের স্ত্রীর হত্যাকে নিয়ে। এমনকি অ্যানিটা কোবের স্মৃতিকে ধরে রাখতে ব্ল্যাক টাউনের একটি পার্কের নামকরণ করেছে প্রশাসন তার নামানুসারে, অ্যানিটা কোবের রিজার্ভ।
এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, কুয়াশা এক্স ফাইল। আজকে নতুন ভাবে কুয়াশাকে শুনবেন আপনারা। আসলে ভয় জিনিসটা কি, আসলে কুয়াশা কি, কুয়াশার আড়ালে কি থাকে? কুয়াশা হচ্ছে অস্বচ্ছ একটা জিনিস যার আড়ালে থাকে কোনো কিছু আমরা দেখতে পাই না, বা কুয়াশা ভেদ করে যখন আমরা সেটাকে দেখতে পাই তখন যাই দেখি আমরা অনেক সময় সেটাকে আমরা বলতে পারি ভয়। ভয় আসলে একটা অনুভূতি, এমন এক অনুভূতি যে অনুভূতি দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার মধ্যে বসবাস করতে পারে। কুয়াশার মূল গল্প যেটা নাটক হিসেবে আপনাদের শুনিয়ে থাকি সেটাও কিন্তু আমাদের ভীষণ ভয় দেখায়। আসলে মানুষ কাকে ভয় পায়, ভূতকে, অলৌকিক কোনো ঘটনাকে? ভূতের ভয় ছাড়া আমাদের জীবনে এমন অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেগুলো নৃশংসতা শরীরের রক্ত হিম করে দেয়, ভয় পেতে বাধ্য করে আমাদেরকে। চেষ্টা করে যে ঘটনাগুলোকে আমরা ভুলতে পারি না, তাই আজকে কুয়াশা এক্স ফাইলসে তুলে ধরা হবে এমনই বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক সত্য ঘটনা। আসুন তাহলে আজকের কুয়াশার এক্স ফাইলসে সে সত্য ঘটনা শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আমরা গল্পের প্রথম পর্ব এখন শুনব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসব। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। আপনার সঙ্গে আছি আমি আজ শর্মিন, আর আপনি শুনছেন কুয়াশা এক্স ফাইলস। সব রহস্যের ব্যাখ্যা হয় না। যখনই মানুষ কোনো রহস্যের সীমানার শেষ প্রান্তে চলে যায় ঠিক তখনই আরেকটা নতুন রহস্যের সীমানা মানুষের চোখের সামনে অলৌকিক পাখি তুলে দেয়। এভাবেই চলছে, চলবে জগতের রহস্য গল্পের চিরন্তন ভাষা ডুবার আদিম স্বপ্নময় ধাঁধা। যদি আমি আপনি জোর করে সে ধাঁধা ছুঁতে চাই তবে শেষ পর্যন্ত সেসব রহস্যময় ধাঁধারা আমাদেরকে ছুঁয়ে থাকবে না তা কে বলতে পারে? আপনি, আমি, অথবা রাতের আড্ডার একদল বিদেশস্থ যুবক? কি জানি, এত রহস্য আর রহস্যের কুয়াশা আজ রাতে আমাদের কোথায় নিয়ে যাবে জানি না। শুধু জানার অদম্য তীব্র কৌতূহল নিয়ে পাবার আলাম রহস্য গল্পের পাঁচিল ভাঙা পুরনো কোনো অলৌকিক খাতে। চলুন গল্পের রহস্য স্রোতে ভাসি আর ডুবি। শেষ পর্যন্ত ফেসবুকের দৌলতে এত বছরের পর পুরনো বন্ধুদের দেখা হচ্ছে। প্রথমে কথা ছিল 9 জনের আসর হবে, কিন্তু তার মধ্যে 4 জনই এই ডেটে জয়েন করতে পারলো না। বাকি 5 জন অবশ্য সমস্ত প্রতিকূলতা পেছনে রেখে জড়ো হচ্ছে নিয়াজের ফ্ল্যাটে। নিয়াজের বউ সিরাজগঞ্জের একটা সরকারি কলেজে পড়ায়, ভদ্রমহিলা 2 মেয়ে নিয়ে ওখানেই সেটল। মেয়েদের পড়াশোনার চাপ
কম থাকলে প্রায় প্রতি মাসে আর ছুটি ছাটায় আসা যাওয়া চলে। অবশ্য নিয়াজও যায়, কাজে আড্ডার আসা তো নিয়াজের ফ্ল্যাটেই বসবে। ইউনিভার্সিটির দুর্দান্ত সব রঙিন আর সজীব দিনগুলো ওরা একসঙ্গে কাটিয়েছে। যদিও সবাই এই সাবজেক্টে নয়, তবে এদের মধ্যে কেউ কেউ হোস্টেলের একই রুমে এবং একই ব্লকে ছিল। সবাই তিরিশোর্ধ্ব যুবক, নাকি তিরিশোর্ধ্ব বললে ভুল হবে, বয়সের ঘোড়াটা সবাইকে নিয়ে প্রায় চল্লিশের কোঠায় ছুট দিয়েছে। হয় না, পুরনো বন্ধুদের আমরা মিস করি ভীষণ, কিন্তু বর্তমানের কাজের চাপ আর চাহিদা অনেক কিছু থেকে আমাদের দূরে রাখে। এদেরও এই অবস্থা, কত বছর আগের কথা, অথচ মনে হচ্ছে যেন আকাশ থেকে অনেকখানি নেমে আসা শরতের শুভ্র মেঘের মতো পুরনো সব ধূসর স্মৃতিরা এক এক করে চোখের সামনে নেমে এলো। জম্পেশ খাওয়া দাওয়া, অ্যালকোহল, নিকোটিনের ধোঁয়া, তাস, কোনো কিছুই যেন এদের অতটা স্পর্শ করছে না যতটা স্পর্শ করছে পুরনো স্মৃতি আর ফেলে আসা যৌবনের টুকরো টুকরো ছবি। বনানীর 11 নম্বর রোডের 17 নম্বর বাড়ির 6 তলার দক্ষিণমুখী 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলছে পাঁচ বন্ধুর এলো পাথারি রঙিন স্বপ্নের অগোছালো সময়। আমরা ভাবি সময় বয়ে চলে, চলে যায়, আসলে কিন্তু সময় রয়ে যায় পুরনো ফেলে আসা সময়ের ফাঁদে। বিকেল 5টার পর থেকে সবাই একে একে চলে এসেছে নিয়াজের ফ্ল্যাটে। এখন তো 8:30। আনন্দ, আড্ডা, গল্প, গান, স্মৃতি, স্বপ্ন, দুঃস্বপ্ন, আবদার, অভিমান, আক্ষেপ, চিৎকার, উদ্বেগ সব কিছু সঙ্গে নিয়ে চলছে এই মুহূর্তে শহরের সময় স্রোত, যে স্রোতে নির্দ্বিধায় গা ভাসালো নিয়াজ, মামুন, আরিফ, জামান ও অখিল। বোধ করি এদের বয়সের সংখ্যাটা ম্যাজিক কোনো সময় ঘড়ির স্রোতে চেপে কেবল পেছনেই যাচ্ছে।
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
মনে আছে আরিফ, মেনুকাকে দেখার পর এই গানটা তুই হোস্টেলে খুব গাইতি।
আমি এই গানটা এখনো গাই।
সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।
আবার ধর, প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ারি কাছে,
সে তো হায় মৃদু পায়, প্রেম আজও আসে প্রতি রাতে স্বপ্ন ঘুমে, প্রেম আজও আসে।
তোর মনে এখনো প্রেম আছে?
অবশ্যই, কিন্তু লাভ কি বল, বিশ্বাস কর দোস্ত, সুন্দরী মেয়ে দেখলে এখনো মুখের ভেতরটা টনটন টনটন করে। এই জীবন, যৌবন, জন্ম সব বৃথারে একটা প্রেম করতে পারলাম না কি।
তা গান তো আগে ভালোই গাইছি, এখন এমন বেসুরে গাইছিস কেন? জীবনে প্রেম হয়নি সেই শোকে? আচ্ছা, মেনকার সঙ্গে তোর আর দেখা হয়নি না?
হয়েছিল একদিন হুট করে নিউ মার্কেটের দোতলায়। মেনকা ওর ছোট ছেলের জন্য সোয়েটার কিনতে এসেছিল, ও তো আমাদের অনেক জুনিয়র আর বিয়েও করেছে বেশ দেরি করে।
একই রকম সুন্দরী আছে নাকি রে?
আরে না না, বিয়ের পর মেয়েদের ফিগারে একটা ভরাট ভরাট সৌন্দর্য আসে না, আরো সুন্দরী লাগছিল। তারপর মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা, দুর্দান্ত।
তোর কেমন লাগছিল সত্যি করে বল, মানে ফিলিংসটা কি ছিল?
ফিলিংসটা আগের মতো অত লাগছিল না, তবে বুকের ভেতর একটা মোচড় দিয়েছিল ওর মুখটা দেখার পর। অনেকক্ষণ পর্যন্ত কেমন যেন দ্রিম দ্রিম ধকধক করছিল বুকের বাতাসটা।
তোর বউ জানে মেনকার কথা? দেখ দোস্ত, তোর মতো আমরা শান্তিতে থাকি না, তুই শালা আছিস, দেখে হিংসে হচ্ছে। একা একা এত বড় একটা ফ্ল্যাটে রাজত্ব করিস, তোর বউ তো অতিথি পাখি, তুই কি করে বুঝবি বউয়ের অত্যাচার আর আবদার কি জিনিস? কাজে আজকের আড্ডার সিলেবাসে আপন বউয়ের কোনো টপিকই থাকবে না, প্লাস নিজেদের অফিস সংক্রান্ত সিরিয়াস কথাবার্তা।
ঠিক, আমিও একমত, বিল পাস হলো, আপন বউয়ের কোনো টপিক থাকবে না। তবে যদি অফিসের সূত্র ধরে কোনো সুন্দরী মেয়ের টপিক আসে তাহলে?
না না, ওইটাও বাদ।
আরে মেনকা দেখতে কিন্তু মাইরি একদম এখনকার নায়িকা দীপিকার মতো, একটা সেলফি তুলতে পারতি তো দেখা যেত।
সেলফি আর চিকনগুনিয়া এই দুইটাকে আমার কাছে একই রকম ভাইরাস মনে হয়, ভয়ঙ্কর এবং বিরক্তিকর। আমাকে এত খোঁচাচ্ছিস তো সেই জলই?
তুই সেলফিকে চিকনগুনিয়া বলছিস? সেলফি বিরক্তিকর মানে তুই তো খ্যাত। এখন তো সেলফি ফ্যাশন রে।
আমি ফ্যাশন নই, স্টাইলে বিশ্বাসী।
বাবা, শেষের কবিতার ডায়লগ দিলি মনে হচ্ছে। কিন্তু নিয়াজের কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, দীপিকার থেকে মেনকা কিন্তু অনেক বেশি সুন্দরী। আর এই যে তোর জন্য শালা আমি লাইনটা মারতে পারলাম না, আর দীপিকার ফিগার দেখলে মনে হয় ওর শরীরে সুমালিয়ার দুর্ভিক্ষ লেগে আছে। পেট দেখেছিস? আর ওই কিছু আছে চামড়া ছাড়া?
তুই এখনো আগের মতো পোংটা আছিস শালা।
কিন্তু জামানের কি হলো? আসার পর থেকে শুধু কথা শুনেই যাচ্ছে, সে কখন বাথরুমে গেল, করছেটা কি?
এই আমাদের স্মার্ট জামানের তো আবার শেষ পর্যন্ত পাইলসের প্রবলেম হয়নি।
যা, তবে জামানকে দেখে মনে হচ্ছিল ও যেন একটু অসুস্থ, অনেক ঘাম ছিল।
দাঁড়া আমি নক করে আসি।
এই অনেক বাজে, চল খেয়ে নেই কিছু, এনার্জি না থাকলে আড্ডা কিন্তু পাঞ্চ হয়ে যাবে।
আমার বউ স্পেশাল একটা ডিশ করে রেখে গেছে, ইটালিয়ান রেসিপি ওস্তোবোগো। এটা যদিও বিফ দিয়ে হয়, তবে আমার বউ আজকে চিকেন দিয়ে করেছে।
মানে এসো বউ গো, আবার তুই বউয়ের দিকে যাচ্ছিস? বউ ছাড়া থাকতে থাকতে মনে হয় তোর বউয়ের প্রতি প্রেমের পারদটা উপরের দিকে যাচ্ছে।
ও সরি সরি সরি, তা কি বলবো বল, রান্নাটা তো সত্যি ও করে রেখে গেছে।
এই নিয়াজ, তোর কাছে কি এখনো চটি বই আছে? ভালো কালেকশন কিনছিল তো।
সব কিছুর একটা বয়স থাকে বুঝলি।
তুই বলছিস এই কথা, রাজনীতিবিদদের মতো শোনাচ্ছে, দেশের রাজনীতির পরিস্থিতি দেখছিস?
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নিশ্চয়ই বাড়ি ফিরে রাতে টক শো গুলো দেখিস তাই না? তা না হলে চটি বই থেকে সোজা রাজনীতি?
টক শো ছাড়া আমাদের দেশি চ্যানেলে কিছু হয় নাকি? আমি তো এখন শালা বিরক্ত হয়ে স্টার জলসা আর জি বাংলা নিয়ে বসে থাকি, যদিও এছাড়া আর কোনো উপায় নেই, কারণ রিমোট কন্ট্রোল করে আমার আপন বউ।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তির মনে একটা সংযোগ আছে। রাত প্রায় পৌনে তিনটা, রাস্তার কোলাহলে ভাটা পড়েছে। যদিও শহরে রাত, ব্যস্ততার দোহাই তো থাকবেই, তবু গভীর রাতে নির্জনতা, কোলাহল আর ব্যস্ততা গিলে খেয়েছে। হুঁশ হাস করে দু একটা গাড়ির পাতলা আওয়াজ কানে আসছে। নিজে কেউ বোধহয় এত রাতে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি করছে। সমস্ত কথাটা শোনা না গেলেও দু একটা উচ্চস্বরের শব্দ ভেঙে ভেঙে ভেসে আসছে। নিয়াজের ফ্ল্যাটের আড্ডা বা পার্টি ততক্ষণে শেষ, সবাই মনে হচ্ছে ক্লান্তিতে ঘুমোতে চাইছে। এতক্ষণ পর্যন্ত ওদের আলোচনা প্রাণবন্তই ছিল, নানান বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে, এমনকি সে আলোচনায় ভূত সম্পর্কিত প্রসঙ্গ এসেছিল। কিন্তু এখন কেন জানি সব একঘেয়ে লাগছে, কেউ বিশেষ কথাবার্তা বলছে না, কেউ ঘন ঘন হাই তুলছে, কেউ সোফা গায়ে এলিয়ে দিয়েছে, আবার কেউ কুশনে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। অথচ কারোর মতে ঘরে গিয়ে আরাম করে বিছানায় ঘুমোবার ইচ্ছেটা আসছে না। এমন সময় জামান কথা বলে উঠল, সবাই ওর দিকে তাকাল। জামান সবার থেকে একটু যেন আলাদা, কম কথা বললেও সমস্ত বিষয়েই যেন তার একটু আধটু জ্ঞান রয়েছে। আর দের টপিক যাই হোক না কেন, ওর ঠিক সে বিষয়ে একটা বিশেষ কিছু বলবে যেন তো অনেকেই জানে না। ওর মধ্যে উদ্ভট উদ্ভট কিছু ব্যাপার স্যাপারও ছিল। জামান অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, কারণ সে সময় ওর অদ্ভুত একটা অসুখ করেছিল। দীর্ঘদিন ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা করেছে, সুস্থ হয়ে আবার ইউনিভার্সিটি জয়েন করে। ফার্স্ট ইয়ার লস হলেও একই হোস্টেলের সুবাদে বন্ধুত্বের কোনো হেরফের হয়নি। জামানের অসুস্থতা নিয়ে কেউ তেমন বিশেষ কিছু জানে না, আর জানতেও চাইনি। বন্ধু ফিরে এসেছে এটাই জরুরি খবর তখন। জামানের বড় গুণ ও কথা দিয়ে কথা রাখত। জামান যখন বলল, একটা আশ্চর্য জিনিস ছিল ওটা, সবাই উৎসুক চোখে জামানের মুখের দিকে তাকাল। সে কিন্তু খুব পেঁচিয়ে কথাটা বলেনি, কিন্তু জামানের কণ্ঠস্বরের মধ্যে এমন একটা কিছু ছিল যে ওদের সবার সমস্ত মনোযোগ তার দিকে আকৃষ্ট করতে পেরেছে, গভীর রাতে অন্ধকারের মতো।
সত্যি সেটা একটা আশ্চর্য জিনিসই ছিল বটে। সবসময় লোকে জিজ্ঞেস করে না কেউ ভূত দেখেছে কিনা? হ্যাঁ আমি দেখেছি।
তুই? যা এটা অবিশ্বাস্য, তুই আমাদেরকে মদন বানাচ্ছিস, মজা করছিস? জামান দেখেছে সচক্ষে ভূত। দোস্ত, তোর কথায় আমার তন্দ্রাভাব সম্পূর্ণ কেটে গেছে, বিশ্বাস কর।
এই আমি আবার সিগারেটে অগ্নি সংযোগ করলাম। জামান শুরু কর তোর সচক্ষে ভূত দেখার গল্প।
নিয়াজ
মধ্যরাতে তুই সংস্কৃত শব্দে কথা বলছিস কেন? চলিত বা আঞ্চলিক ভাষা ভুলে গেছিস?
বাবা কি কঠিন কথা, সিগারেটে অগ্নি সংযোগ।
ঘুমন্ত আড্ডা আবার জেগে উঠেছে। ভাই সব বন্ধুগণ, আমরা এখন যাব আড্ডার বিশেষ পর্বে, যে পর্বে আপনারা পাবেন সত্যিকারের ভূত দেখার অভিজ্ঞতা।
এই সবাই চুপ কর তো, আর বাতিটা একটু নিভিয়ে দে। আর এক মিনিট দাঁড়া, শোন এই নিয়াজ, একটু বাংলা পানির ব্যবস্থা কর না, গলা একটু ঢেলে নেই, তাহলে আর কি কল্পনা শক্তিটা সেই লেভেলে যাবে আর কি। হয়তো বা এটাও হতে পারে যে আমাদের স্বচক্ষে দেখা ভূত আমাদের সামনে বসে আছে।
আরে ধুর ইয়ার্কি ছাড়, নে যেমন শুরু কর।
তোরা আমার কথা বিশ্বাস করিসনি না?
এইটা দোস্ত বিরাট তর্ক বিতর্কের বিষয়। ভূতে বিশ্বাস আর অবিশ্বাস বাঙালির জন্মগত মাথার সমস্যা। আমরা এই সমস্যা নিয়ে জন্মেছি, তুই বল।
আচ্ছা তোদের মনে আছে আমি ফার্স্ট ইয়ারে বেশ অনেকদিন অসুস্থ ছিলাম?
হ্যাঁ সবারই মনে আছে।
তোরা তো জানিস যে সে সময়টা প্রচন্ড ভয় পেতাম।
হ্যাঁ আন্টি বলেছিল ভয়ে তোর ভীষণ জ্বর আসতো, আর জ্বরটা ছেড়ে গেলে ঘামে সমস্ত জামা কাপড় ভিজে যেত।
জ্বর সারলে গায়ে ঘাম দেয় এটাই স্বাভাবিক, কিন্তু আমার যা হতো আমার সমস্ত শরীর ভিজে যেত, যেন একদম পানিতে ডুবে উঠে আসলে যেমন হয় না তেমন।
এই তুই কিসব যেন স্বপ্নে দেখি ভয় পেতি, আর তাই তো এমনটা হতো, তাই তো জানতাম।
আসলে বিষয়টা সত্যি, স্বপ্ন নাকি অন্য কিছু আমি সেটা বুঝতে পারতাম না। নার্ভ ঠান্ডা করার বিভিন্ন ওষুধপত্র, বিশ্রাম, কাউন্সেলিং, সারাক্ষণ বাবা মা পরিবারের টেক কেয়ারে আমি আস্তে আস্তে স্মৃতিটা ভুলে গেলাম। কিন্তু ইদানিং মানে বছর দুয়েক আগে আমি ওই জায়গাটাতে আবার যাই, তারপর ঘন ঘনই যেতে থাকি। এক সময় আমাকে, আচ্ছা সে থাক, তোর কথা বুঝতে পারছি না, খুলে বলতো কোন জায়গা? বিশেষ একটা জায়গা, তোরা গেলে বুঝতে পারবি ওখানে কি ঘটে। আর
এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটু ঝেড়ে কাজ তো, এত কফ গলায় রাখলে মাথামুন্ড এই গল্পের কিচ্ছু বুঝবো না।
ইউনিভার্সিটিতে ভর্তির পরপর আমি আমার এক কাজিনের বাড়িতে বেড়াতে যাই, সুসং দুর্গাপুর। বেড়াতে বলতে ওই আপুর দেবরের বিয়েতে আর কি। যেহেতু ওই এলাকাটা যথেষ্ট প্রত্যন্ত, সেহেতু ওদের অনেক সময় নৌযান, অর্থাৎ নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলার, ছোট লঞ্চ, সেলু এসবের উপর নির্ভর করতে হয়। আর বর্ষাকালে তো মাস্ট।
ওই যে নেত্রকোনার সুষম দুর্গাপুর তো, বিরিশির তো ওইখানেই?
হ্যাঁ হ্যাঁ ওইখানেই, আমি গেছি। তারপর জামান বল।
আমি ওই বিয়েতে বরযাত্রী হয়ে যাই। নদীপথে আমাদের আগে জারিয়া পর্যন্ত যেতে হবে, তারপর অন্য ব্যবস্থা। অদ্ভুত এবং অলৌকিকভাবে মাঝ নদীতে ট্রলার যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় ওঠে।
মাঝ নদীতে ঝড় মানে তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার।
যে কখনো মধ্য নদীতে ঝড়ের কবলে পড়েনি সে বুঝবে না মধ্য নদীতে ঝড় কি জিনিস। চোখের পলকে আমাদের বরযাত্রীর লাল নীল হলুদ কাগজ আর জরির ফিতা দিয়ে সাজানো ইঞ্জিন চালিত ট্রলারের পাখা প্রচণ্ড ঝড়ে ভেঙে গেল। সবার একসঙ্গে চিৎকার, শেষ পর্যন্ত কোনো মানুষের কানে পৌঁছেছিল কিনা আমি জানি না। বর্ষার তেজস্বী স্রোতে সোমেশ্বরী আমাদের ট্রলারটাকে অনবরত পাকের মধ্যে ঘোরাচ্ছিল।
ও মাই গড, ভয়ঙ্কর পরিস্থিতি।
চোখের পলকে কোন পানির দানব যেন ট্রলারটা উল্টে দিল।
কি বলছিস, এটা তো আমরা কেউ জানতাম না।
ডাক্তারের নিষেধ ছিল এই ঘটনাটা যেন বারবার আমার সামনে না আসে, তাই কাউকে বলা হয়নি। লোক জানাজানি হলে হয়তো অসুখটা বাড়ত।
মাঝ নদীতে ওরকম ঝড়ের ট্রলার ডুবে গেলে তো আমি শালা ভয়ে মরে যেতাম, আর তুই কিনা অসুস্থ হয়েছিলি, এটা তো স্বাভাবিক। আর তাছাড়া তখন বয়সই বা কত।
তার মানে তুই ওই রাতেই স্বচক্ষে ভূত দেখেছিস? আমার তো মনে হয় ওটা ভূত না, আজরাইল ছিল।
আগে পুরোটা শোন, তারপর মন্তব্য করিস। ওই লঞ্চ ডুবিতে সমস্ত বরযাত্রী মারা যায় এবং আমি।
মানে হোয়াট, কি বলছিস কি তুই, কি বললি?
সমস্ত লাশ বালির নিচে চাপা পড়ে, আবার কোনো কোনো লাশ স্রোতে ভেসে অন্য কোথাও চলে যায়। সবাই ভাবে আমিও মারা গেছি, কিন্তু আশ্চর্যভাবে আমি তিন দিন পর ভেসে উঠি এবং ওই জায়গাতে।
আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। তিন দিন পর কিভাবে পসিবল?
যে আমাকে নিচ থেকে টেনে উপরে ঠেলে তুলে দিয়েছিল তাকে আমি দেখেছি, বিশ্বাস কর্তরা, পিচ্ছিল একটা শরীর। আমি জানি না সে কে, তার গায়ে পাতলা পিচ্ছিল মাটির একটা আবরণ, আঠালো মাটির আস্তরণে গায়ে কেমন সবুজ জলের পানা,
বা শ্যাওলা জাতীয় কিছু ছিল, আমি দেখেছি। যদিও সোমেশ্বরী নদীতে কেবল বালি, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড পলি পড়ে।
ওই জিনিস ভূত নয়, পানির দেবতা, তোকে বাঁচিয়ে দিয়েছে।
আমাদের মধ্যেও কিন্তু আছে পানির রক্ষক, খোয়াজ খেজির, উনি অমর, জানিস তো?
পানির রক্ষক নয়, অন্য কিছু, যা প্রতি রাতের স্বপ্নে আমার পাশে এসে শুয়ে থাকতো। ভয়ঙ্কর সেই রাতগুলো, আমি সেই রাতগুলো ভুলতে পারি না। তবে এখন আর কোনো ভয়ঙ্করতা আমাকে ছুঁতে পারবে না, কারণ
এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা এক্সফাইলস। আসলে ভীষণ হৃদয় বিদারক, ভীষণ নৃশংসার ঘটনা শুনলাম আমরা অ্যানিটা লরেন কবিকে নিয়ে। এক প্রাণ চঞ্চল তরুণী যার জীবনাবসান হয় খুব নৃশংসভাবে। যাই হোক, আমি জানি এই নৃশংসতা, এই কষ্ট, এই বেদনা কাটিয়ে উঠতে বেশ কিছু সময় লাগবে, কিন্তু আজকে আরও একটা গল্প রয়ে গেছে যে গল্প আপনাদেরকে অন্য এক জগতে নিয়ে যাবে। আজকের গল্প যিনি লিখেছেন অত্যন্ত জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার আমাদের মাকসুদা রহমান মেঘনা, তার গল্প আমরা এখন শুনব। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছি শারমিন। গল্পের প্রথম পর্ব শেষ করে আবারও ফিরছি। জামানের কথার প্রত্যেকটা শব্দে কি একটা ভয় আর হাহাকার ছিল। মনে হচ্ছিল এই গল্প নয়, সত্যিকারের ভয় আর অস্বস্তি, আবার এই মধ্যরাতের আড্ডাকে ছাপিয়ে পুরনো কোনো সময় নিয়ে যাচ্ছে। বছর দুয়েক আগে জামান আবার নেত্রকোনার সুষম দুর্গাপুরে যায়। না, এবার বেড়াতে নয়, বরং প্রথম যৌবনে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা আর রহস্য মূল জীবন থেকে উপড়ে ফেলবে। কেননা এই দুঃসহ যন্ত্রণা আর অস্বস্তি নিয়ে আর চলা যাচ্ছিল না। অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত জামান যে জানতে পারলো সে গল্পটাই হুবহু তার বন্ধুদেরকে দাড়ি, কমা, সেমিকলন সহ বর্ণনা করল। এমনভাবে যেন সবাই এত বছর আগে ঘটে যাওয়া পুরো ঘটনা সিনেমার মতো সামনে দেখতে পেল। জামানের বলাটা এত স্পষ্ট যে গল্প নয়, যেন প্রতিটা চরিত্র সবাই সচক্ষে দেখতে পাচ্ছে। বর্তমানে কেউ নেই, কিন্তু অতীতটাই জীবন্ত হয়ে উঠেছে। আমরা অতীতে ফিরে যাচ্ছি, অনেক অনেক বছর আগের কথা। সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ এবং বর্ষার শুরু। গ্রামের প্রভাবশালী সেলিম মির্ধা বিশাল এক ট্রলার এই বর্ষায় নদীতে নামাবে। সমস্ত প্রস্তুতি শেষে নতুন ট্রলার নদীতে নামানো হলো ঠিকই, কিন্তু আশ্চর্যভাবে সেদিন ট্রলারটা ডুবে গেল। সেলিম মির্ধার নিজের কোনো সম্পদই নেই, যা কিছু অঢেল সম্পত্তির দাপটে তিনি তল্লাতে নিজেকে প্রভাবশালী করে রেখেছে সে সম্পত্তি আসলে তার স্ত্রী জুবেদার। অত্যন্ত বদজাগী এবং অহংকারী সেলিম মির্ধা এই এলাকার ঘর জামাই হলেও লোকে তাকে খুব একটা পছন্দ করে না এবং তোয়াজ করে না। লোকটা অন্যের তোয়াজ আর গুরুত্ব পাওয়ার জন্য সব সময় টাকা পয়সা দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। এত বড় ট্রলার নামানোর এটাই মূল কারণ। ট্রলারের সঙ্গে আসলে সেলিম মির্ধার ব্যবসার কোনো সম্পর্ক নেই। গুণীজন বলে না, ব্যবহারেই বংশের পরিচয়। কথাটা একদম সত্যি, টাকা আর ব্যবহার কখনো একই পাল্লে রাখা যায় না। সে যাক, সেলিম মির্ধার ব্যবহার যত খারাপই থাকুক না কেন, তার স্ত্রী জবিদা কিন্তু মাটির মানুষ। স্বামীর মতো তো চিৎকার করে সে কথা বলে না, কড়া কথাও বলে ঠান্ডা করে, নিচু স্বরে। সবাই তাকে প্রচণ্ড ভালোবাসে এবং শ্রদ্ধা করে। বাড়ির কাজের লোকগুলো জবিদা খাতুনকে ভালোবেসে আম্মা বলে ডাকে, কিন্তু সেলিম মির্ধাকে আব্বা ডাকার সাহসও দেন নেই, হয়তো কেউ ডাকেও না। চরম উত্তেজনায় সেলিম মির্ধার মাথায় ছাতা ধরা সত্ত্বেও শরীর দিয়ে দরদর করে ঘাম ছুটছে। প্রায় 5.5 ঘন্টা ধরে তিনি ঘাটে হাতল দেওয়া কাঠের চেয়ারে বসে আছেন। একসময় বিল্লাল পায়ের নিচে একটা তুল দিয়ে দিল, না এবার উঠতেই হবে। এতগুলো লোকের একটানা বিলাপে কপালের দুই পাশে রক টন টন করে দাপাচ্ছে।
বাড়িতে যাও। এই লন লেবুর শরবত।
কইতাছ লেবুর শরবত? তাই শরবতে টুকমা কেন?
অল্প কয়টা আসছিল তাই দিয়া দিচ্ছি, শরীর ঠান্ডা হইব।
বেশি বুঝার অভ্যাসটা মনে হয় তোমাকে বংশগত রোগ। আলে এরকম খালি লেবু দিয়া শরবত বানাইতে?
আলে আমার কাটতেছে, আমি দিতেছি।
থাক দাও, পান সাজাইছো?
হ্যাঁ।
তাইলে এমন সঙ্গের মতো খাড়ায় রইলা কেন?
একটু বসে দম নেন, এরপর পান্ডা মুখে যান।
তোমারে কতদিন কইছি হজারে দিয়া ভাত পাঠাইবা না, আমার একটা ইজ্জত আছে। ওই রাখালের বাচ্চা গরু ছাগলের লগে থাকতে থাকতে ছাগলই হয়ে গেছে, কি করছে জানো?
মানুষের ইজ্জত মানুষের কর্ম। আর হজারে আপনি সবসময় এত ধমকান কেন? হজার বাপ আমার ছোটকালে কোলে কাঁধে কইরা মানুষ করছে।
পানে আলা পাতা দেও নাই, চুন দেও।
চুন তো দিচ্ছি, আলা পাতাও দিচ্ছি তো।
পান এমন টুকটা লাগতেছে কেন? কারো পান আনছে কেডায়? কতদিন দেবদব গুলারে কইছি হাটবারে শিবগঞ্জ থেকে বরিশালের মিষ্টি পান আনতে, কথা কানে যায় না। রাত থাইয়া সব গুলারে বাড়ির থান ভাগাইতে হইব, মাগনা ভাত গিলতাছে তো টের পায় না।
আপনি সব সময় পোড়া পান গুলারে আজে বাজে কথা কন কেন মির্জা সাহেব? আপনার হইছেটা কি? দিন দিন বয়স তো বাড়তেছে, এলা মুখের কথা লাগাম দেন।
সব সময় নিজের জ্ঞানী প্রমাণ করবা না, তোমার বাপের আর তোমার আস্কারা পাইয়াই তো ওইসব কামলা সামলা গুলা মাথায় উঠে বসে আছে। আমি আবার মাথা থেকে নামাইতেই পারতাছি না।
আমারে সারা জীবন কইছেন কন, খবরদার আমার মরা বাপ তুল্লা কথা কইবেন না কইলাম।
একশো বার তুমি, তোমার বাপি তো আমার সর্বনাশের মূল, তা না হইলে তোমার এমন ঢলা চামড়ার কোনো ফায়দাই হইতো না। কেডাই দিয়া করতো তোমার মতো ট্যাগরা মাইয়ারে? আমি দিয়া কইরা উদ্ধার করছি, আমার লগে উঁচা গলায় কথা কইবা না জোবেদা।
ট্যাগরা মাইয়ারে তো মাগনা বিয়া করেন নাই, আমার বাপের সম্পত্তির লোভে বিয়া করছেন।
আসলে তুমি মানুষটা খালি উপরে দিয়াই ভালা, ঘর করি আমি তাই আমি জানি। তোমার কথার বিষয়ে আমি যারা যারা সম্পদ আর সম্পদ আর সম্পদ।
ও মিতা সাহেব, নাদিরপুরের হুজুর চলে এসে
বৈঠকখানায় বসা, আমি আইতাছি। বিল্লানেরে দিয়া বৈঠকখানায় পান সাজায় পাঠাও।
একে তো সেলিম মির্জা বল জানে, তারপরে আবার ট্রলার ডুবিতে মেজার চরম খারাপের আকাশে গিয়ে থেকেছে। কাজী বরাবরের মতো পান থেকে চুন খসাতে সমস্ত ঝাল গিয়ে পড়ছে সেই জমিদার উপর। অল্প বয়সে জমিদার মেধা লোকটাকে জমের মতো ভয় করত, হাজার কথাতেও রাগ কাটত না। কিন্তু এখন সময় পাল্টেছে, কথায় আছে না সঙ্গ দোষে লোহাও ভাসে। জমিদার চিৎকার করে না ঠিকই, তবে প্রতিবাদ করে, সব সময় যে পেরে উঠে তা নয়। জমিদার ধারণা লোকটা যতই হম্বি তম্বি করুক না কেন, ভেতরে ভেতরে সে এটা জানে এই অগাধ সম্পত্তির মূল মালিক জমিদার। হঠাৎ বৈঠকখানা থেকে মিথা সাহেবের উচ্চ কণ্ঠস্বর কানে এলো, না আজকাল অপরিচিত মানুষের সাথেও লোকটা মাথা গরম করে কথা বলে, চলার ডুবাতে মাথাটা একেবারে গেছে। জমিদার ভীষণ মায়া লাগছে, আহা বেচারা নতুন চলার নদীতে নামিয়ে কত খুশি ছিল, অথচ সে খুশি ধরে রাখতে পারল না। গজ গজ করে বৈঠকখানা থেকে শোবার ঘরে এলো সেলিম মির্জা। উত্তেজনায় পানের রস ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ সে খেয়ালই নেই তার।
চিন্তা করছুনি, নাদিরপুরের হুজুর আমার ছয় নয় দিয়া বুঝায়, শালা সব বাঘ পাড়ের দল, পিকদানিটা দাও।
আ হইছে কি তাই কর, খালি ফোরন কাটতেছেন, কি কইছে হুজুর সাহেব?
টলার তুলতে মাড়ি পরা আর মিলাদ দিতে কইল, আর মিলাদের সব খরচ খরচার হিসাব দিল 750 টাকা। টাকা কি গাছের গুঁড়া, দাম নাই 750 টাকার? আমারে হিসাব শিখাইতে আইছে, আমি কি গ্যারাম সুদ্ধা বিয়ার দিবাতি খাওয়ামু?
নাজিরপুরের হুজুর তো বলে অনেক জায়গায় মাড়ি পরা দেয়, তার হাতে অনেক ডুবা লঞ্চ টলার উপরে উঠছে। আপনার কি টাকার অভাব? এত টাকা জমা কইরা করবেন না কি? কবরে নিয়ে যাইতে, টাকা খরচ করা শিখেন, টাকা খরচ করতে না জানলে ঘরে টাকা আসে না।
শুনো,
যারা সঠিক সময় টেকা ধরতে পারে না, টেকা হাগরে বুড়ি আঙ্গুল দেখায়। যাও গা, আমি এত টাকা দিয়া মিলাদ দিব না, লাগলে কামলা আরো বাড়াইয়া দিব। ডলার আজ উঠতেছে না, কাল উঠবো, না হয় পরশু উঠবো।
এইডারে কই দেখি বুদ্ধি, সামনে দিয়া পিপড়া যাইতে দিবেন না, আর পেছন দিয়া হাঁটি যাইব।
কামলা বাড়াইলে টাকাও তো বাড়বো।
টাকা বাড়বো কেন? সব তো আমার খেতের কামলা, ওগরে আবার টাকা দিমু?
আপনি বুঝেন। যাইকন, আমার মাথায় এটা আইতেছ না, এক রাইতে ট্রলার খান ডুবলো কেমনে কম তো? আপনারে কইছিলাম তেরি বাজার ঘাটে ট্রলার নামান, নামাইলেন টিলা ঘাটে। এই ঘাট ব্রিটিশ আমল থাইকা আজইরা। এইখানে একটা খুব খারাপ জিনিস আছে।
আছে কইছে তোমারে, ওই পাইন্না আজর তোমারে আইসা কইয়া গেছে। মূর্খের মতো খালি আজর নিয়া ভাবলা, এইটা আর ভাবতে পারলা না? আমার পিছনে শত্রু লাগছে, শত্রু কেউ ইচ্ছা করে কামটা করছে। আমার সব কিছুতেই তো মানুষের কলজা পুড়ে। তয় আমিও সেলিম মির্ধা, কোনো সালায় রাতারাতি এই কাম কইরা পার পাইব না। খবর লাগাইছি সাপের গর্ত থেকে বাইর হইতে হইব, যদি নাও বাইর হয় সাপের গর্ত খুঁজা, গর্তের মুখে এই মির্ধা আগুন দিব।
আপনি মানুষের ক্ষতি ছাড়া ভালো ভাবতে পারেন না, আর না জানে শুনে হাওয়ারে সন্দেহ করলেই হইল। ওইসব চিন্তা বাদ দিয়া মিলাদ দেন, মাড়ি পরাচ্ছিটা দুই দিনে টলার উপরে উঠব, দেখবেন ভূতের লগে গেছে মির্ধাগিরি ফলাইছে।
আমার এত বড় ক্ষতি করলো মানছে, আর ঘরের বিবি হইয়া উল্টা সিধা গান গাইতেছে। শালার কি কমু, তিন আঙ্গুলের কপালে এটা লেখান ছিলাম। তুমি যাও এখান থেকে, তোমার সিমডাইন না কথায় শৈল জলে। আর শুনো, বেশি করে আলা পাতা দিয়া আর এক খিলি পান দিয়া যাও।
জবিতা অনেক বয়স্কদের মুখে শুনেছে সংগ্রামের পর থেকে দেশ থেকে ভূত প্রেত সব পালিয়েছে, এত গোলাগুলির শব্দে নাকি ওইসব জিন পরি ভূত প্রেত জায়গা বদল করেছে। কি জানি হতেও পারে, আগেকার মুরব্বীদের এইসব বিষয়ে বিস্তর জ্ঞান। তবে যে যাই বলুক, জবিতাটা কখনো বিশ্বাস করে না যে ওদের বাড়ির পিছনের টিলা ঘাটে যে খারাপ আসর মানে আত্মাটা রয়েছে সে কোথাও গেছে। ওই আসরের বাসটা কি জমিদার দাদির ও বাবার আমল থেকে? ছোটবেলায় অনেক গল্প শুনেছি, ওরা এমন কি ভয়ে কখনো ওই ঘাটে কেউ একা গোসল করতেও যেত না। যদিও এই নদীর স্রোতস্বিনী, তবু ওই খারাপ আত্মা এখানে ঘাটে গেড়ে বসে আছে যুগের পর যুগ, কেউ জানুক আর না জানুক। জমিদার মায়ের মৃত্যুর কারণও কিন্তু এই টিলা ঘাট। এক চৈত্র মাসের প্রচণ্ড গরমে জমিদার মা একা ওই ঘাটে গোসল করতে যায়। তখন কে যেন তার পিঠে ভর দুপুরে চর দিয়ে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিয়েছিল। সে পাঁচ আঙুলের ছাপ জমিদার নিজের চোখে দেখেছে, যদিও সে তখন খুব ছোট, তবু পরিষ্কার মনে আছে সবটা। জমিদার চোখও নাকি পানির আসরেই নষ্ট করে দিয়েছিল পেটে থাকতে। জমিদার ধারণা ওই টিলাঘাটের খারাপ বাতাস লাগাতে সে আজও নিঃসন্তান। অথচ এত বলার পরেও পরও মির্ধা সাহেব টিলাঘাটেই চলার নামান, তেরিবাজার ঘাটে নামালে এই ঘটনা কখনো ঘটত না। এদিকে মির্ধা সাহেবের উৎকণ্ঠা আরো বেড়ে গেল, কেননা নাজিরপুরের হুজুরের মাটি পড়া শীতকালের ভোগ সব দেওয়ার পরও চলার পানির নিচ থেকে ওঠানো যাচ্ছে না। অবিশ্বাস্য রকমের বালিতে ভরে গেছে করই কাছের চকচকে আলকাচ্চা দিয়ে ইঞ্জিন চালিত বিশাল চলাটি। সেলিম মির্ধার দৃঢ় বিশ্বাস কেউ শত্রুতা করে চলাটা ডুবিয়েছে, কিন্তু সে বিশ্বাস তাকে বেশিদিন ধরে রাখতে হলো না, কারণ ততদিনে তার শখের চলার নদীতে চলছে। কেউ বলে নাজিপুরের হুজুরের কেরামতি, আবার অনেকে বলে শীতকালের দয়া। যে যাই বলুক, প্রায় লাখ টাকার চলার তো চলছে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেলিম মির্ধা অদ্ভুত এক রোগে ভীষণ অসুস্থ হয়ে পড়লে।
জবেদা, জবেদা,
এই যে আমি এই চকিতে শুইছি, কি হয়েছে? পানি খাইবেন?
হারিকেনটা কই? নির্বা গেছে, জ্বালাও জ্বালাইয়া আমার পালংকে আসো একবার, আমার শরীর দিয়া আবারও পানি পড়তেছে।
হারিকেন সত্যিটা পুইরা এত ছোট হইয়া গেছে, আলে আছে কি করে? সব যদি আমি দেখুন তাহলে আর অগরে কেন রাখছি? আপনি দাঁড়ান, কুপিবাদীরা জ্বালাই আনতেছি। কি এক পল্লী বিদ্যুৎ দেশে আইলো, দেশটা রে আরো কানা বানায় রে।
এই এইটা কি কেডা এইখানে? জোবেদা জোবেদা
কি হয়েছে, কি হয়েছে, আপনি এমন করতেছেন কেন?
এইখানে দেখো পিছলা, এটা কার শৈল?
কই, কোনখানে? কেউ নাই তো, আপনি স্বপ্নে দেখছেন। আবার সই থেকে এত পানি বাইর হইতেছে, কম আমি কি দিব, ভিসা নাই, সব খেতা চাদর তো ভিজা।
আমার ডর করতেছে, কিছু আছে আমার শরীরে, তুমি দেখতেছো না? এই দেখো, দেখতেছো না তুমি কিছু? আমার আমার শরীরে হাত দাও।
কি আন্দাজে কইতেছেন, সাহস রাখেন, আপনি হইলেন মিথ্যা সাপ, এত ডরালে হইব? দরকার পড়লে আবার দয়াল বাড়ির ফকিরের বাড়ি জানো, এই ঘরে কেউ নাই, আর আপনার শরীরেও কিছু নয়। আমি দেখি সাপ বাক্সে শুকনো একটা খেতা আছে, বিছানাটা বদলাই দিতেছি।
প্রচন্ড ভয়ে বিল্লাল অদ্ভুত জিনিসটা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বাকিরা সব উত্তর কোণের ঘরে ঘুমায়। সারাদিন পরিশ্রমের পর বিছানায় গেলে ওরা ঘোরছেরা ঘুমের দেশ থেকে সহজে ফেরে না। কি এক অদ্ভুত অসুখ করল মিথ্যা, প্রথম প্রথম প্রচন্ড জ্বর, জ্বর থেকে ঘাম, আর এখন রীতিমতো পানি পড়ে সারা শরীর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। প্রতিদিনই বিছানা পচে ধুয়ে দিতে হয়। ময়মনসিংহ শহরের বড় ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি। জ্বর সেরে গেল আর শরীরের ঘামও। বেশ কয়েকদিন এমন হলো অমাবস্যা পূর্ণিমা এলেই মানুষের গা থেকে পানি পড়ত। তারপর কবিরাজ দেখানো হলো, যে রোগের যে চিকিৎসা। গ্রামের লোক বলে কবিরাজের চিকিৎসা কে ডাক্তার করতে পারবে? কদিন ভালো থেকে আবার যা তাই, দিন দিন লোকটা কেমন যেন হয়ে যাচ্ছে। ইদানিং গা থেকে কেমন ছ্যাঁচড়ে ভেজে একটা গন্ধ আসে। স্বামী যত খারাপ ব্যবহারই করুক না কেন, জোবেদা কিন্তু অসুস্থ স্বামীকে যথেষ্ট যত্ন আত্মি করছে। জোবেদার মনের জোরও অনেক। তার বিশ্বাস, কবিরাজের ওষুধগুলো নিয়ম মেনে ঠিকঠাক খেলে মিথ্যা সাহেবের অসুখ ভালো হবে। অথচ আজ জোবেদা নিজের চোখে যা দেখল তার কিছু নাই, টিলাঘাটের ওই খারাপ আসর, অর্থাৎ পানির ভূত। তা না হলে ওই জিনিসটার শরীর এত বিচ্ছিল হবে কেন? কোনোভাবেই যখন ওই ভয়ঙ্কর জিনিসটা সরছিল না, তখন জোবেদা বুদ্ধি করে কুপি বাতির আগুন ওর গায়ে দিয়ে দিল, আর জিনিসটা তক্ষণি হওয়া হয়ে গেল। আর তখনই জোবেদা পুরোপুরি নিশ্চিত হলো ওই জিনিস কোনো রোগ না, খারাপ কোনো দেও বা ভূত, আর অবশ্যই এই ভূত পানির ভূত। দীর্ঘদিন পানিতে থাকতে থাকতে এটা অনেক বিচ্ছিল হয়ে গেছে। এবার জোবেদা মূল ঘটনা বুঝতে পেরেছে। বহু পুরনো আসর বলে কেউ কি ঠিক ধরতে পারছে না। টিলাঘাটের লঞ্চডুবির সঙ্গে সঙ্গে ওই পানির আসর তার স্বামীর ভেতর ভর করেছে। রোগ তো কিচ্ছু না, এর একমাত্র সমাধান নাজিরপুরের হুজুর। নাজিরপুরের হুজুরকে পাওয়া হয় মুশকিল।
বছরে ৬ মাস তিনি নানান জায়গার মাজার উরুষ করে বেড়ান। তবে বিল্লাল খুব কাজের ছিল, ও ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। আর এরপর ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা।
কিসের পানি পরে মিত্র সাপের ঘরে? আবারও শরীর ভিজছে মনে হয়। হ্যাঁ, মানুষটা গেল কই? পানি তো উপরে।
ওলা ওলা, এটা কি? আপনি আপনি ওইখানে কেমনে গেলেন? কেন আপনাকে ধুলাইছে? আলেয়া বিল্লাল
কাউরে ডাইকো না, রুবেদা আমারে নিচে নামাইতে পারবা না, ও আমারে ঘুরাইব।
কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি? আপনি কি মাথা খারাপ হয়ে গেছে?
পাঙ্কা তুই তো বন্ধ, এমনি কেমনে ঘুরতেছে গো?
নামাইতে পারবা না তোমরা।
প্রায় আধভরা অবস্থায় মিথ্যাকে নামানো হল। কোনো মানুষের পক্ষে অন্য একজন মানুষকে এভাবে ঘোরানো সম্ভব না। কোন এক বিচিত্র কারণে সেলিম মিথ্যা এই বিষয়টা লোক জানাজানি করতে রাজি হচ্ছে না। জোবেদাকে সে বলেছে হুজুরের দরকার নেই, এদিকে বিল্লাল তড়ি ঘড়ি কাটটা করে ফেলেছে, কাজে বিষয়টাকে এড়ানো গেল না। যে রাতে সেলিম মিথ্যাকে নিয়ে ওই টিলার খাতে বসার কথা, সে রাতেই নাজিরপুরের হুজুর হওয়া কেউ জানে না আমি কোথায়। এরপর থেকে আস্তে আস্তে সেলিমিথার ঘর বন্দি হয়ে যেতে লাগে, কারণ আগে অমাবস্যা বা পূর্ণিমা হঠাৎ হঠাৎ হলেও এখনকার সবসময় ওরা শরীর ভেজা থাকছে। এই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। একটা সময় আরো ভয়ঙ্কর পরিস্থিতি হল, তাকে আবার ঘরে আটকে রাখা হচ্ছে, কেননা ওনার আবার নতুন রোগ দেখা দিচ্ছে। সময় সুযোগ পেলেই বাড়ির পেছনে টিলাঘাটে গিয়ে ডুব দিয়ে বসে থাকে। কিভাবে একটা মানুষ এতক্ষণ পানি নিতে বসে থাকে সেটা একটা বিস্ময়। চোখে চোখে না রাখলে লোকটি তো পানির নিচে মরে ভেসে উঠবে। এত সব নানা রকম অস্বস্তি আর বিভ্রান্তিকর পরিস্থিতি সামনে কাটছে অগাধ সম্পত্তির মালিক জোবেদার ভরা সংসার। তাতে মাঝরাতে যেন জোবেদার স্পষ্টকর ডাক শুনতে পেল, নাজিরপুরের হুজুরের গলা। এটা কিভাবে সম্ভব? যে মানুষটা নেই সে তো ডাকবে না, এটা কোনো নিশতির ডাক নয় তো? হ্যাঁ, ওই তো মৃত সাহেব কি তো ডাকছে, আবার পানিতে গিয়ে বসে থাকলে তো বিপদ, কারণ বাড়ির সবাই গেছে ধানের গুদামে, গুদামে আগুন লেগেছে, ওরা এখনো বাড়ি ফিরেনি, নিশ্চয়ই আস্তে আস্তে ভোর হবে। আলেয়াকেও বাড়েনি, ভীষণ ভয় লাগছে একা একা জোবেদার।
তুমি কেমনে আসলে যাইতে? তুমি না মহিলা গেছো?
আমি মরি নাই, আমি অনেক কিছু জানি, সব কিছু জানি। সে তুমি আমার হাত পা পাই না, পানিতে ফেলার পরেও আমি গুন্ডা হচ্ছি।
মিঠা সাহ,
নির দাও, তুই পানিতে ফল, পানির নিচে শান্তি, তোর শৈল শান্তি, আমি পানি ছাড়া থাকতে পারি না, তুই আমার সাথে পানিতে থাকবি।
আপনি ওদিকে যায়েন না, আমার ঢর করতেছে, আমার ঢর করতেছে,
আমার যাইতে হইব, আমি বেশিক্ষণ পানি ছাড়া থাকতে পারি না, চলে দাও।
পানি থেকে উঠে আসে, আপনি পানি থেকে উঠে আসে। আমি আমি কি করি, কি হতে নয় বাড়িতে, পানি থেকে উঠে আসে।
আমি আর কোনোদিন পানি থেকে উঠতে পারব
না। কই গেল মানুষটা, কই গেল মানুষটা,
পানিতে ঝাঁপ মানে মির্জা সাহেব কি আত্মহত্যা করেন?
হ্যাঁ, সবাই তাই জানে, তবে সেলিম মির্ধার লাশ দাফন করা হয়নি। কেউ কেউ বলে টিলাঘাটে নাকি মির্ধার লাশ ভেসে উঠতে দেখেছে, আবার অনেকে বলে গায়েবীভাবে সেই লাশ আবার হাওয়া হয়ে গেছে। এই সব পুরো গল্প শুনে মনে হচ্ছে যে এর সঙ্গে তোর ডুবে যাওয়ার বা তোর অসুখের কোনো যোগসূত্র রয়েছে।
কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত আগে সমস্ত ঘটনা তুই এত সূক্ষ্মভাবে কিভাবে আমাদের বললি জামান?
আমি এখন অনেক আগে বা পরে যাওয়ার ঊর্ধ্বে।
এরকম বিচ্ছি করে হাসছিস কেন, গায়ে কাটা দিচ্ছে।
তোরা ভয় পাচ্ছিস, বন্ধুকে ভয় পাচ্ছিস? দূর, কি শুরু করলি বাচ্চাদের মতো, থাম পারিস তোরা।
গল্প তো এখনো শুরুই হলো না আর তোরা এখনই ভয় পাচ্ছিস। তোরা ভুলে যাচ্ছিস যে জিনিস বা যে ভূতের কথা জামান বলছে তার সাথে জামানের দেখা হওয়ার আরো একটা গল্প রয়েছে।
তার মানে যে জিনিস তুই পানির নিচে দেখেছিস সেটা মির্ধার আত্মা বা ওই টিলাঘাটের কোনো অতৃপ্ত অশরীর, জানি না। তবে যা যা তোদের বললাম তার পুরোটা আমি শুনেছি সেলিম মির্ধার বাড়ির খাস লোক বিল্লালের মুখে। ট্রলার ডুবির যা কিছু সত্য ঘটনা বা ডোবা ট্রলারের পানিতে ভাসার যে কেরামতি, তার পেছনে সত্যি গল্পটা জোবেদা খাতুন বিল্লালকে মৃত্যুর আগে বলে গেছেন।
বিল্লাল এখনো বেঁচে আছে?
হ্যাঁ, দেড় মাস ধরে ডুবে থাকা সেলিম মির্ধার ট্রলারের ভেসে ওঠার রহস্য ওনার কাছ থেকেই জানতে পেরেছি, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ আমি...
আরে বেটা, রহস্য গল্পটা শেষ কর, রাত কিন্তু শেষ।
রহস্য, ট্রলার ভাষার রহস্য।
ট্রলার ভাষাটার গোপন রহস্য হচ্ছে নাজিরপুরের হুজুরকে দিয়ে একজন কুমারী মেয়েকে টিলাঘাটে মধ্যরাতে ওই ডুবন্ত ট্রলারের পাখার সাথে বেঁধে রাখা হয়, আর এ কাজ করেন সেলিম মির্ধা। উনি নাকি স্বপ্নে আদেশ পান ট্রলার উঠাতে হলে এমন একজন মেয়ে লাগবে যে তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং সে কুমারী। চতুর মির্ধা শেষ পর্যন্ত টাকা পয়সার মায়া ভুলে লোক দেখানোর জন্য হোক আর নিজেকে ক্ষমতাশালী প্রমাণের জন্য হোক, সেই আমলে প্রায় লাখ টাকা ট্রলার তোলার জন্য নাজিরপুরের হুজুরকে দিয়ে গোপনে কাজটা করে। এমনকি তার স্ত্রী জোবেদা খাতুন কেউ জানতে পারেনি। কিন্তু ওই যে বলে সত্যের অপ্রতিরোধ ক্ষমতাকে উপেক্ষা করা অসম্ভব, ট্রলার নদীতে ভাসলো ঠিকই, সেই সঙ্গে অদ্ভুত এক রোগে ভাসতে লাগলো সেলিম মির্ধা। কোনো ডাক্তার কবিরাজ বৈদ্য এ রোগের চিকিৎসা করতে পারল না। অবশেষে সেই ঘাটেই চিরতরে ডুবতে হলো সেলিম মির্ধাকে। মৃত্যুর আগে মেয়েটি খুব করে নাকি মির্ধা সাহেবকে বলেছিল, আমাকে আগে মেরে তারপর পানিতে দেন, কেননা পানিতে ডুবে মৃত্যুর কষ্ট সে সহ্য করতে পারছিল না। হুজুর যখন তাকে ডুবন্ত ট্রলারের ভেতরে নিয়ে গিয়ে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল, তখন অসহায় মেয়েটি বাঁচার জন্য বারবার উপরে ভেসে আসছিল। শেষে ওর মুখ হাত পা বেঁধে লোহার নোঙরের সঙ্গে চলারের পাখার সঙ্গে বেঁধে দেওয়া হয় পানির নিচে। কি ভয়ানক দুঃসহ যন্ত্রণা সহ্য করে মেয়েটির মৃত্যু হয়েছিল কেউ জানে না। আর আবার ওই টিলাঘাটের পুরনো হাজারটা রহস্যের মতো কুমারী মেয়েটির লাশও কেউ কোনোদিন দেখেনি। তবে মেয়েটির অচ্ছিত আত্মা বারবার উঠে এসেছে অন্যদেরকে পানিয়ে ডুবিয়ে মারার তৃপ্তি নিতে। যেহেতু পুরো ঘটনার একমাত্র সাক্ষী এই হুজুর, তাই অসুস্থ স্বামীর অনুরোধে জমিদার বিল্লালকে নিয়ে হুজুরকে মেরে ফেলে। নিশ্চয় সেদিনও মেয়েটির অচ্ছিত আত্মা আবারও তৃপ্তি পেয়েছে, কারণ ভাগ্য হুজুরের মৃত্যু পানিতেই লিখে রেখেছিল। তাতে লাভ তো হলো না, বরং সেলিম মিথ্যা তার শাস্তি ঠিকই পেল। এভাবে কি চলছি চলবে? কেননা আবার তো দেখা হয়েছে মেয়েটির আত্মার সঙ্গে জামানের। সে আত্মা আজও ভর করে আছে জামানের শরীরে। যে রোগে সেলিম মিথ্যা ভুগেছে ঠিক সেই রোগে জামানও দীর্ঘদিন ভুগেছে। তবে উন্নত চিকিৎসার পর অনেকদিন পর্যন্ত সে ভালোই ছিল। অথচ তারপরে মনে হয় কোনো কোনো সময় সমস্ত আধুনিকতার লৌকিকতা পেছনে ফেলে মানুষের জীবনে কখনো কখনো দুঃসহ ভয়ঙ্কর অলৌকিকতা বাসা বাঁধে। কারণ অলৌকিকতার হঠাৎ হঠাৎ সেইসব সমন্তরণ ঘটনাগুলো আমাদের সামনে না এলে আমরা জানবো কিভাবে যে জগতে রহস্যময় বলেও একটা জগৎ আছে থাকবে? মন্ত্রমুগ্ধের মতো জামানের কথার জালে সবাই আটকা পড়েছে। হঠাৎ অখিল লক্ষ্য করল জামান ভীষণ ঘামছে। না না, এটা সাধারণ ঘাম না, বরং জামানের গা থেকে আপনা আপনি পানি ঝরছে। মনে হচ্ছে এইমাত্র জামান কোনো নদী বা পুকুর থেকে ডুব দিয়ে উঠেছে।
জামান, জামান,
ডাক্তার ডাকতে হবে এক্ষুনি।
ভোর হয়ে গেছে, আমি গাড়ি বের করছি। ওকে তোরা ধরে নিয়ে হসপিটালে নিতে হবে।
এ কি ওর গায়ে এসব কি সবুজ সবুজ?
আমাকে চোরাঙ্গুদা নিস না, এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের ওষুধ শুধুমাত্র পানি, পানি।
এ কি সারা ঘর তো পানিতে ভেসে যাচ্ছে, কিভাবে সম্ভব এটা?
এত পানি একটা মানুষের শরীরে থাকে নাকি?
এখন বাজে কথা বন্ধ কর তোরা, আর জামানের কথা বাদ দে, ওকে বাঁচাতে হবে। এভাবে বেশিক্ষণ চললে ও মারা যাবে, ওকে তোল তাড়াতাড়ি।
আমাকে আমাকে বাথটাবে নিয়ে যা তোরা। পানি, পানি, পানি।
কি বলছিস এসব? তোকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না।
আরে ওর দিকে দেখ একবার।
ও মাই গড, এটা এটা কি, এটা কি? তবে নিয়াজ, নিয়াজ কোথায় গেল? ও তো গ্যারেজে। কি করবো এখন?
আমার মনে হয় ওকে বাচ্চাবে নিয়ে যাই।
এই জিনিসটা ওর গায়ের উপর কীভাবে লেপটে আছে দেখ, আমি তো বিশ্বাসই করতে পারছি না।
বাঁচাও, বাঁচাও। মামুন দেখ, জামানের গায়ের পানিগুলো ওই শরীরটা কীভাবে শুষে নিচ্ছে।
আমার ভীষণ ভয় করছে, জামানকে কীভাবে বাথরুমে নেবো বলতো?
একটা কাজ করি, চল দিওয়ানটা ছেলে বাথরুমে দরজার কাছে নিয়ে যাই, তারপর একটা বিছানার চাদর দিয়ে মুড়ে নিয়ে যাব।
চল।
আরিফ তুই গিয়ে বাথরুমে পানি ভর্তি কর।
আমি পারবো না একা একা, আমার ভয় লাগছে, জামানের গা থেকেই তো পানি পড়ছে।
উফ, তাড়াতাড়ি কর, দেখছিস না জামান একটা কথাও বলছে না। ওকে কি মারতে চাস? পানিতে ওর শরীরটা ডুবলে ও বেঁচে যাবে দেখিস।
অখিল তুই জানো ভাই,
নিয়াজের এই সাথে এমন একটা ঘটনা ঘটবে তোর কল্পনা কর। জামানের কাছ থেকে শোনা পুরনো অভিজ্ঞতা যে বাস্তব হয়ে সামনে দাঁড়াবে তাও ঘোরাঘুরে টের পায়নি নিয়াজ, মামুন, অখিল আর আলো। ঘোরের আলোয় ঘুম ভেঙেছে, তরি ঘড়ি নরম আলো পৃথিবীর ঘোরের সঙ্গে সঙ্গে আড়মোড়া ভাবছে, আর নিয়াজের ফ্ল্যাট পানিতে ভেসে যাচ্ছে। আচ্ছা কি হচ্ছে ওদের সঙ্গে, কেন হচ্ছে?
পুরনো গল্পের সঙ্গে এই ঘটনার কি তবে আরো রহস্য গল্প বাকি আছে? যে গল্প এখন আর গল্প নয়, বরং সত্যি হয়ে সামনে এলো। এতগুলো চোখ তো মিথ্যা দেখছে না? এ তো সত্যি, পুরনো সেই রহস্য গল্পের কোনো বাস্তব চরিত্র এর মধ্যে সবাইকে বর্তমানে আটকে দিয়েছে। অনেক কষ্টে ওরা জামানকে বাস্তবে শুয়ে দিয়েছে, আর আস্তে আস্তে জামানের গায়ে লেপতে থাকা একটু জলজ শরীর যেন পানিতে ডুবে গেল। জামানের চোখ বন্ধ, শরীর থেকে নিশ্চয় পানি এখনো বেরোচ্ছে, তা নাহলে বাস্তবের পানি নিশ্চয় বাইরে আসতো না। এমন সময় টেলিফোনটা বেরিয়ে যাচ্ছে।
জানা, ফোনটা ধর না, সবাই বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকলে তো কোনো লাভ হবে না।
হ্যালো, জি জি, না জি না, মিয়াজি একটু বাইরে আছে। জি, কোনো প্রবলেম? জি আচ্ছা, আমি এক্ষুনি জানাচ্ছি।
কী রে, তোর মুখটা এমন পাঞ্চু হয়ে গেল কেন?
বুঝতে পারছি না, এমনিতেই তো ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, আবার কী অপেক্ষা করছে আমাদের জন্য? মিয়াজকে উপরে আসতে বল এক্ষুনি।
মানে কার ফোন ছিল, কী বললো? নিয়াজকে চাইছিল সেটা তো বুঝতেই পারলাম, ওর ফ্ল্যাট, ওকে তো চাইবেই। তারপর?
ফোনটা বনানী থানা থেকে এসেছে, আমাকে ডিটেইলে কিছু বলেনি, বললো নিয়াজকে জানাবে।
মানে
আবার কি ঘটলো?
কি রে, তোদের ব্যাপারটা কি? কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, ফোন দিচ্ছি, কেউ ফোন ধরিস না। জামান কই?
জামানকে বাথটাবে শুয়ে দিয়েছি, একটু আগে দেখলাম নাড়াচাড়া করছে। জামানের ব্যাপারটা আপাতত মাথা থেকে বার কর, থানা থেকে তোর ফোন এসেছিল, আবারও ফোন দিবে।
হ্যালো, জি নিয়াজ বলছি। জি জি, অ্যাড্রেসটা আমার ফ্ল্যাটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এক্ষুনি আসছি। কিছুই তো বুঝতে পারছি না, এক্ষুনি থানায় যেতে বললো।
চল আমরাও সঙ্গে যাচ্ছি।
কিন্তু জামানকে কি করবি? আমি আর অখিল বরং এখানেই থাকি, আর আরিফ যাক নিয়াজের সঙ্গে, ব্যাপারটা গিয়ে জেনে আসুক।
হ্যাঁ হ্যাঁ চল, থানা থেকে এসে জামানকে নিয়ে যাই।
ধাক্কা খাওয়ার একটা ন্যূনতম সীমা পরিসীমা হয়তো পৃথিবীতে আছে, কিন্তু নিয়াজ আর আরিফ থানায় গিয়ে যে ধাক্কাটা খেল তার সীমা পরিসীমা, পরিধি বা মাথা মুন্ডু কিছুই কয়েক সেকেন্ড ওরা দুজনে বুঝতে পারে। বোকার মতো মুখ চাওয়া চলে ঘুরছে। একবারই নিয়াজ আর আবিরা কোনো কথা বলল না। আসলে বলার কিছু ছিল না, শুধু ওসি সাহেবের প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। তারপর যা ঘটল তার প্রকৃত নামই কি রহস্য নাকি অন্য কিছু?
কি রে, কি জন্য ডেকেছিল, তাড়াতাড়ি বল, টেনশনে তো আমরা তোদেরকে ফলো দেইনি।
জামানের কি অবস্থা?
কি অবস্থা মানে, আগে চল গিয়ে দেখি।
ও ভালো আছে, গা থেকে নাকি পানি পড়া কমে গেছে, বাসায় যেতে চাইলো।
জামান ভালো নেই, ও নেই,
ও থাকতেই পারে না, ইম্পসিবল, ও গত পরশু রাতে মারা গেছে।
কি যা তা বলছিস, যে মানুষটা সারা রাত আমাদের সাথে গল্প করলো সে মৃত হবে কিভাবে? থানার মেসেজটাতেই কোনো ভুল আছে। সবাই এদিকে আয়, বাচ্চাটা কেউ নেই।
মনে আছে আমি বলেছিলাম গত সপ্তাহে জামানকে আমি ফোন দিই, ওখানে নেটের লাইন পাওয়া যায় না তাই ও ফেসবুকে বসতে পারেনি, তাছাড়া খুব ব্যস্ত ছিল। আমাকে বলল অবশ্যই আসবে, মরে গেলেও আসবে, নেত্র কোনো একটা জরুরি কাজে গিয়েছিল।
আমরা থানায় গিয়ে পুরো ঘটনা শুনে তো থাক, জামানের কোনো ঠিকানা পুলিশ পায়নি, তবে ওর ব্যাগ থেকে একটা কাগজে লেখা নিয়াজের এই ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে ওখানে স্থানীয় পুলিশ বনানী থানায় যোগাযোগ করে।
আমি পুরো ব্যাপারটা এখনো নিতে পারছি না, মরে গেলেও আসবে বলেছিল, আর আমার তো মনে হচ্ছে আমি তালগোল পাকিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছি। জাস্ট এখনই অ্যালার্ম বাজবে আর লাফিয়ে উঠতে হবে অফিসের জন্য।
জামান কথা দিয়েছিল কিন্তু রাখেনি, এমন কখনো হয়নি।
কিন্তু আমি একটু রেস্ট নেই, আমার বুকে ব্যথা হচ্ছে ভীষণ।
সকালের খবরের কাগজটা দরজার নিচ দিয়ে অনেকক্ষণ আগে দিয়ে গেছে, অথচ কেউ কাগজে চোখ রাখে, কেননা সকালে যে খবর ওদের জন্য অপেক্ষা করেছিল তা সমস্ত খবরের কাগজকে ছাপিয়ে গেছে।
গত দুই দিন আগে জামানের লাশ নেত্রকোনার টিলাঘাট থেকে পুলিশ উদ্ধার করে। অনেক বছর আগে জামানের যে কাজিন ওখানে ছিল, ওরা বদলি হয়ে অন্য জেলা চলে গেছে। জামানকে কেউ তেমন চেনে না, আর চিনবে বা কীভাবে? জামান তো থাকতো টিলাঘাটের পাশে পরিত্যক্ত মিথ্যা বাড়িতে। জোবেদা খাতুন মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি দানপত্র করে গেছেন এতিম বাচ্চাদের জন্য, কিন্তু পরিত্যক্ত মিথ্যা বাড়ি বা টিলাঘাটে কেউ কখনো আসে না। যে রাতে অর্থাৎ এক সপ্তাহ আগে জামানের সঙ্গে নিয়াজের ফোনে কথা হয়, জামান বারবার জোর দিয়ে বলে, অবশ্যই আড্ডাতে আমি আসব, জয়েন করব, যদি মরেও যাই তারপরও। এও বলে, আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা মেসেজ করে পাঠা এক্ষুনি, কারণ আমার ফোনে চার্জ নেই, আমি চট করে কাগজে অ্যাড্রেসটা লিখে ফেলি। ফোনটা বন্ধ হয়ে গেলে বিপদ, আমি সরাসরি তোর বাসায় চলে আসব। ওই কাগজটাই সাক্ষী হয়ে রইল। জামানের হাতের লেখা অনেকদিন পর দেখেও আরিফ আর মিয়ার চিনতে পারল। চার বন্ধু মিলেই জামানের লাশ আইডেন্টিফাই করল। সারা শরীর তখন অদ্ভুতভাবে ভেজা, সবুজ সবুজ শ্যাওলাতে যেন পিচ্ছিল লাগছিল দেখতে। যে লোকটা দুদিন আগে পানিতে ডুবে মারা গেছে, সে কিভাবে সারা রাত চার বন্ধুর সঙ্গে দিব্যি গল্প করল? সে রহস্যের কোনো সন্ধান বা ব্যাখ্যা ওরা কেউ পায়নি। তবে আদি থেকে তীব্র কৌতূহল মানুষকে যেমন অনেক অজানা অদেখা জগতের খুব কাছে নিয়ে যায়, ঠিক তেমন করে তীব্র কৌতূহল চার বন্ধুকে পৌঁছে দিল নেত্রকোনার প্রত্যন্ত গ্রাম সুষম দুর্গাপুরের সেই পুরনো ভৌতিক টিলাঘাটের কাছে।
তার মানে যত ঘটনা এই ট্রলারটাকে নিয়ে, আর এই ঘাট তো আছে, চিন্তা কর জগতে এখন আমাদের চারপাশে দিব্যি অলৌকিক ঘটনা ঘটেই চলেছে।
আচ্ছা কয়টা বাজে? 8:45। আমরা যে এত রাতে এখানে এলাম, যদি আমাদের কোনো প্রবলেম হয়?
এই জন্যই তোকে আসতে নিষেধ করেছিলাম। সব সময় নেগেটিভ চিন্তা, আমাদের কিচ্ছু হবে না। যদি কিছু হওয়ার থাকতো তবে সে রাতেই তো জামানের আত্মা আমাদের মেরে ফেলতে পারত।
বিশ্বাস কর দোস্ত, কেউই মানে একটা লোককেও আমি বিশ্বাস করতে পারলাম না জামানের বিষয়টা, এমনকি আমার বউকে পর্যন্ত না। আমার বউ তো উল্টে এটাকে ইস্যু করে রীতিমতো ঝগড়াই বাঁধিয়ে দিল। ওর ধারণা ওইসব জমিদা টবিদা কিচ্ছু না। আমরা নাকি চান্স পেয়ে ইচ্ছা মতো মদ ভাঙ খেয়ে কোনো মেয়ে ঘটিত ব্যাপার স্যাপার করতে চেয়েছিলাম। চিন্তা কর,
শালার মহিলাদের জাতি হচ্ছে কঠিন সন্দেহবাতিগ্রস্ত। তবে আমি এটা বলতে পারি, খোঁজ নিয়ে দেখ আরিফ, তোর বোন নির্ঘাত এই ঘটনাকে মানুষের কাছে আরো ভয়ঙ্কর ভাবে বলেছে।
একদম ঠিক, মেয়েরা শপিং করতে যেমন পছন্দ করে, ইনিয়ে বিনিয়ে গল্প করতে ওস্তাদ।
আমি তো কোনো কিছু ঠিক মতো মেলাতে পারি না রে, বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। তোদের বললাম না, আমি তো একা একা অনেকদিন আমার ফ্ল্যাটে থাকতেই পারিনি।
এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আরে কি ব্যাপার, চোখে দশ পাচ্ছে কে?
আপনারা ওইখানে বসে কি করেন? ভাইসব, এই টিলাঘাট ভালো না, এই ঘাটে মির্জা নামের ডলারের ধান্দা লাগে তোকে, এইখান থেকে চলে যান।
শহরের লোকগুলো আসলেই বন্দা, মরতে আইসে রাইট কইরা, মরবি দিনের বেলা চোখে দেখে মর।
এই যে ভাই, আপনি একটু আসবেন এদিকে, আমার সাথে কিছু কথা বলবো আমরা।
না 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 না, আমি টিলাঘাটে নাও ভিড়াই না, আপনারও দরকার থাকলে আপনারা পশ্চিম দিকে আসেন, আমি নাও ভিড়াইতেছি।
আপনি গত ভাই বিরাট সাবাস, রাইট কইরা মির্ধার টিলাঘাটে বসছেন।
এখনো টিলাঘাটে কিছু ঘটে?
কেন শুনেন নাই? ঢাকার এক বড় সাহেবের লাশ পাওয়া গেছিল মাস আসতে আগে, পরে অবশ্য বুঝতে পারছি ওই সাহেবের মরার কারণ।
কি কারণ বলেন তো?
তার আগে আপনারা কোন তো, আপনারা এখানে নতুন নাকি কোনো ধান্দায় আইছেন? সত্যিকর
মাধু ভাই, আমরা এখানে নতুন ঠিকই, জায়গাটা দেখতে এসেছি, কারণ আপনি যে সাহেবের কথা বলছেন সে আমাদের খুব কাছের এক বন্ধু ছিল।
কোন কি সবটা যাই না, আবার এখানে আসতেন লগে শৈল বন্ধের তাবিজ কবজ আসেনি। আমি তো মির্ধাবাড়ির বিল্লাল চাচার কাছে শুনছি, শহরের সাপ নাকি ভুল কইরা কোন দিন মির্ধার আজাইরা টলারে রাইট করে উইঠা পড়ছিল, সেই জন্যই পানির আদর তার উপর ভর করছিল।
বিল্লাল চাচার কাছে আমাদেরকে একটু নিয়ে যাবেন?
বিল্লাল চাচার নতুন বাড়িটা আমি চিনি না।
তাহলে শিওর হয়ে এত কথা বলছেন কিভাবে?
গ্রামে একটা কথা ভাসলে সারা গ্রামে বাতাসে উইরে উইরে ছড়ায়, শিওর হইতে হয় না।
আচ্ছা, আপনি তো এই নদীতেই নৌকা চালান, কখনো কিছু দেখেছেন টিলাঘাটে?
পূর্ণিমা আর অমাবস্যায় অহলো মিদ্যার ডোবা টলার ভাইসে ওঠে, আর টলারের পাংখায় পয়সা থাকে একটা কুমারী মাইয়া। মাইয়ার শরীরটা নাকি সবুজ, আবার কেউ কেউ দূর থাইকা নাকি দেখছে মিদ্যা সাহেবের লাশ শীত হইয়া ভাইসে আছে।
নদীর বুকে ভাটিয়ালি গানের মতো সুর করে ইমিয়ে বিমিয়ে চোখ বড় বড় করে মাঝে গল্প করছে। প্রত্যেকটা গল্পের মূল বিষয় থেকে ভূমিকাই বেশি, তবু শুনতে ভাল লাগছে। নদীর মতোই সহজ সরল শোনা কথাগুলোই লোককে এমনভাবে বর্ণনা করছে যেন সে সবটা সেই সময় নিজে দাঁড়িয়ে থেকে ঘুরতে দেখেছে। মাঝের কাছ থেকেই জানা গেল অনেক বছর আগে যে বরযাত্রীর ট্রলারটা ডুবে তার কারণ হচ্ছে বরযাত্রীরা নাকি ভুল করে মিথ্যা ট্রলারে উঠে পড়েছিল। হঠাৎ একদিন বয়স্ক লোক দেখতে পায় ট্রলারের পাখা ভাঙা। ততক্ষণে আড়াখালি বাজারের ঘাট থেকে মূল ট্রলার রঙিন কাগজ আর জড়িত সেজে থাকে আসে। অথচ রহস্যময় অলৌকিক সে ট্রলারটাও নাকি সাজানো গোছানো ছিল, যদিও মিথ্যার সঙ্গে সঙ্গে মিথ্যার ট্রলারও নাকি ডুবে গেছে। মাঝের মুখে গল্প শুনে মনে হচ্ছিল রাজাখুরি গল্প, কেননা গল্পের আশেপাশে নানান ফাঁক ফোকর আছে। অথচ তারপরে ওরা চারজন দিব্যি মাসির নৌকায় বসে গল্প শুনেই যাচ্ছে। হঠাৎ পানির কেমন একটা শব্দ কাটে, মাঝে এক চিৎকারে দেওয়া দিল, প্রচন্ড ভয়ে সবাই যেন দরদর করে থামছে। শুধু মামুন ভয়,
ওই দেখেন ওইখানে পানি কেমন পাক খাইতেছে।
পাগলের
লাহাজ, আমার কি কুকুরটা কামড়াইছে মরতে যাবো ওইখানে? আমার দাদের মায়া আছে না, ঘরে বউ পোড়া বানাচ্ছে। এই দেখেন কেনায় তাবিজ কবজ বাইন্ডা করি নাও ঘুরাইলাম, এনে থাকাটা নিরাপদ না।
আমার মনে হয় শেষ পর্যন্ত রহস্যটা সঙ্গে নিয়ে ফেরত যেতে হবে।
নিয়াজ দেখ দেখ, একটা ট্রলারের মতোই কিছু একটা ভাসছে ওই ঘাটটাতে, দূর থেকেও চাঁদের আলোতে কিন্তু বোঝা যাচ্ছে।
হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি।
যে ওইটাই আমাদের এলাকার লুভি আর বদ সেলিম মির্ধার পাইন্না ট্রলার, যে ট্রলারে মইরা গিয়াও মির্ধার আত্মা লক্ষ টাকার লুভে এইখানে বাসা বাইন্ডা বৈশা আছে। মহিলা গিয়াও বউয়ের সম্পর্কে লুক গেল না।
যদি এমন হতো স্বপ্নের জগতে একজন মানুষ অন্য একজন মানুষকে ইচ্ছে করলেই নিয়ে যেতে পারে, তবে আজ রাতের ঘটনাটাকে চার বন্ধু স্বপ্নই বলত, আর সে স্বপ্ন জেনে বুঝে আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাতো ওরা সচক্ষে যা দেখেছে। কিন্তু আসলে বিষয়টা স্বপ্ন নয়, বরং বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি একটা জায়গা যেখানে কেউ ইচ্ছে করলেই বা চাইলেই যেতে পারে না। যদি সবাই সব কিছু নিজের ইচ্ছে করতে পারত, তবে রহস্য জগতের ক্ষমতায় অনেকখানি ঘাটতে পড়ত। যে যাইগুলো জামানের মৃত্যু নিয়ে আর কোনো নতুন গল্পের সূচনা হয়নি, তবে মির্ধা সাহেবের অলৌকিক ট্রলার ওরা দেখেছে এবং বিশ্বাস করেছে। রহস্যের আসলে কোনো ব্যাখ্যা নেই, রহস্যের ব্যাখ্যা শুধুই রহস্য। যে রহস্য গল্প জামানোদের বলেছিল সে রহস্যের বাঁধ ভাঙা কোনো কালেই সম্ভব হবে না। সত্যি কি তাই? যদি তাই হবে তবে আজ সকালের ফোন কলটা আরিফকে এতটা উদ্বিগ্ন করলো কেন?
হ্যালো আরিফ, তুই কোথায়? এক্ষুনি একবার আমার বাসায় চলে আয়। নিয়াজ খুব অসুস্থ হয়ে পড়েছে।
মানে কি হয়েছে? ওর তো কদিন আগে হার্টের প্রবলেম হয়েছিল, অ্যাটাক হয়েছে নাকি?
না না দোস্ত, ওর শরীর থেকে নাকি অঝোরে পানি পড়ছে। বাসায় কেউ ছিল না, ভাবি সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছে, মামুন ওখানে পৌঁছে গিয়েছে।
কি বলছিস? আমি এক্ষুনি আসছি।
শেষ পর্যন্ত নিয়াজের কি হলো আমরা জানি না, আবার এটাও জানি না শুধুমাত্র নিয়াজের সঙ্গে কেন এমনটা ঘটল? তবে কি নিয়াজের বাড়ির বাথটাবে এখনো বাসা বেঁধে আছে জামান, বা জামানের গায়ে লেপটে থাকে সেই স্যাঁতস্যাঁতে পিচ্ছিল সবুজ পানার মতো শরীরের কোনো অশরীরই? নাকি নিয়াজের পর আরিফ, অখিল, মামুন, ওরাও ভেসেছে সেই রহস্য জলের লোনা গন্ধ আর ভয়ঙ্কর কোনো অলৌকিক অসুখে? সে গল্প বলার জন্য কেউ আমাদের নতুন করে কোনো মাঝরাতের আড্ডায় ডাকেনি। তবে এটুকু বলতে পারি, টিলাঘাটের অশরীরই এখন কেবল টিলাঘাটেই নয়, বরং শহরের বাড়ির বাস্তবের বাসা বেঁধেছে। যেমন বাসা বেঁধে আজও বেঁচে আছে আমাদের চারপাশের অগন্তি রহস্য গল্পের জীবন্ত সব চরিত্ররা, যেসব চরিত্রকে আমরা ভয় পেয়ে ভূত বলি, আবার কখনো কখনো বইয়ের ভাষায় শুদ্ধ শব্দে বলি অশরীরই আত্মা। এরাও জগতের রহস্য অংশ। জগৎ চলবে জগতের নিয়ম, বিজ্ঞান নিয়মও ভাঙবে, আর সেই ভাঙা নিয়মের চোরা কাঁটাগুলো আবারও মানুষের মন কাপড়ে বিঁধে একটা একটা নতুন রহস্যময় জগতের সন্ধানে চলবে, চলবে বেঁচে থাকবে আর রহস্য জাল বলবে। তেমনি এক রহস্য জলে বোনা রইল সেলিম রেখার অলৌকিক টিলাঘাটের রহস্য ট্রলার, যে রহস্য ট্রলার ডুবছে, ভাসছে, ভাসাচ্ছে মানুষের মনের সঙ্গে ভয় আর ভৌতিক গল্প হয়ে।
Exclusively on FusionBD.com.